This track was downloaded from FusionBD.com.
স্বাগত সবাইকে কুয়াশায়, এবং শুনছেন এবিসি রেডিও 99.2। সঙ্গে আছি আমি শারমিন,
শারমিনের সঙ্গে আছি ব্রতী,
এবং প্রতিবারের মতো আমাদের সঙ্গে এবারও আছে রহস্যের কাহিনী, অর্থাৎ কুয়াশায় ঘেরা কাহিনী। আর মজার বিষয় হচ্ছে আজকে একটা বোনাস আছে বন্ধুদের জন্য, সেটা হচ্ছে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে এমনও হতে পারে আমরা হয়তো কখনো কখনো কোনো বিখ্যাত লেখকের কোনো কাহিনী নিয়ে, রহস্যের কোনো কাহিনী নিয়ে আমরা কোনো আয়োজন করতে পারি। তো ঠিক তেমনি আজকে খুবই বিখ্যাত একজন লেখকের দুটো চমৎকার রহস্যের গল্প নিয়ে আজকে আয়োজন করা হয়েছে, এবং দুটো গল্প আমরা প্রথমে একটা কাহিনী শুনবো, তারপরে আমরা আরো আরেকটি কাহিনী শুনবো, সেই জন্য বললাম বোনাস। এবং আমরা নাম স্থান কাল পাত্র কিছুটা পাল্টে নিয়েছি এই সময়ের উপযোগী করবার জন্য, বর্তমানে যে সময়, কারণ লেখাটা বেশ আগের। যার নাম বলবো সে আর কেউ না, সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুটো খুব বিখ্যাত গল্প নিয়ে আজকে কুয়াশার আয়োজন। তবে প্রথম গল্পে যাবার আগে বন্ধুদের সঙ্গে একটু কথা বলার সময় হবে কিনা আমি সময়টা দেখে নিচ্ছি।
বেশ ভালো সময় পাওয়া যাবে মনে হচ্ছে শারমিন।
আচ্ছা, তাহলে আমরা প্রথম পর্বতে যাবার আগে বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে কুয়াশা নিয়ে কে কি ভাবছে, সেটা নিয়ে কি এসছে সেটা আমরা পড়বো। আরো যারা ভাবছেন লিখে পাঠাতে পারেন যে কোনো মোবাইল ফোন থেকে 8920 এই নাম্বারে, এবং আর যে শারমিনের ফ্যান পেজ আছে, এবিসির ফ্যান পেজ আছে, আপনারা যেখানে ইচ্ছে সেখানে লিখতে পারেন। এবং এবিসি রেডিও bd.fm এ লগ ইন করে যারা শুনছেন তারা লিখে পাঠাবেন এবিসি রেডিও bd.fm/message এই ঠিকানায়। তো আমার ফ্যান পেজে দেখি বন্ধুরা কি লিখে পাঠিয়েছে, কিন্তু তার আগে বলবো যে প্রতিবারের মতন এবারও কিন্তু ভয় আছে, রহস্য আছে, হয়তো কোন লেখকের কথা আর প্রতি কাহিনী তো কেউ না কেউ লেখে, সেক্ষেত্রে সবাই স্ক্রিপ্ট রাইটার বা কিছু, কিন্তু স্ক্রিপ্টটি তৈরি করেছেন কামরুল হাসান,
ইতিমধ্যে অনেকেই লিখে ফেলেছে এবং সবাই অপেক্ষায় আছে আজকের আয়োজনের। লিখেছে মোহাম্মদ বিজয়, হানিফ নয়ন, আজকে মার্ডার কেস না থাকলে অনেক খুশি হবে জানিয়েছে। লিখেছে মিলন ফাহিম, কফিল বাজার থেকে কুয়াশার জন্য অপেক্ষা করছে। মোহাম্মদ সবুজ সরকার জানিয়েছে 8 জন একসাথে আমাদের শুনছে। তারপর নুসরাত আক্তার মিম আছে সঙ্গে, লিখেছে আমাদের নুরজামান, জনি ভুইয়া, ইনভিজিবল কিষান আছে সঙ্গে, বলছে তাড়াতাড়ি গল্পটা শুরু করতে। আর লিখেছে আমাদের লিঙ্কন, ইমদাদুল হক মিজান অপেক্ষায় আছে আমাদের জন্য। আমি ভূত বলছে গত সপ্তাহের আয়োজনটা খুব ভালো ছিল, আজকে আরো বেশি ভালো হবে, এবং আজকে ডাবল ভালো হবে, তাই না শারমিন?
হ্যাঁ, আজকে ডাবল ধামাকা যেটাকে বলে, আমরা পরপর দুটো খুব চমৎকার রহস্যের গল্প শুনব। আমাকে লিখে পাঠিয়েছে একজন, আমার কুশল জানতে চেয়েছেন, তার নাম হচ্ছে ইফতারউদ্দিন রিফাত, আমি ভালো আছি। আর আমার মনে হয় আমরা কি গল্প আরো, তুমি SMS করবে নাকি গল্প শুরু করে দেবো আমরা?
শারমিন তুমি বলো কি করবো আমরা, আর বন্ধুরা লিখতে থাকুক, আমরা সেই ফাঁকে গল্পটা শুরু করে দিই।
দুটো গল্প,
একটা গল্প শেষ করে তো আমরা তারপর আমরা কথাবার্তা বলে আরেকটা গল্প শুনতে পারি।
ঠিক আছে, আর আবারও বলছি লিখে পাঠাবার ঠিকানা শারমিন এবং গতিকে কুয়াশায় যে কোনো মোবাইল ফোন থেকে 8920, এবং আর যে শারমিনের ফ্যান পেজ আছে ফ্যান পেজ আছে সেখানে লিখতে পারেন, সঙ্গেই থাকবেন আর ভয় পাবেন না। আমাদের আজকের গল্প একজন লেখককে নিয়ে, লেখকের নাম আনিস চৌধুরী, তিনি মূলত রহস্য উপন্যাস লিখেন। আনিস চৌধুরীর বয়স 50-এর কাছাকাছি, একা মানুষ, সারা জীবন লেখালেখি করেই সময় কাটিয়েছেন, তাই বিয়ে করার আর সময় পাননি। এ নিয়ে অবশ্য আনিস চৌধুরীর মনে কোনো আফসোস নেই, লেখালেখি তার জীবন হয়ে গেছে। একা মানুষ বলে কোনো পিছুটান নেই, লেখার প্রয়োজনে কিন্তু নতুন নতুন গল্পের প্লটের খোঁজে তিনি দেশ বিদেশ ঘুরে বেড়ান। তার স্কুল কলেজের বন্ধুদের বেশিরভাগের সঙ্গেই এখন তারা যোগাযোগ নেই। শুধু মাসুদ ইসলাম নামে একজন সাংবাদিক আছেন, যিনি আনিসের সঙ্গে একই কলেজে ও বিশ্ববিদ্যালয়ে পড়তেন। মাসুদের সঙ্গে আনিসের নিয়মিত কথাবার্তা হয়। বলা ভালো, তারা দুজনে আসলে খুব ভালো বন্ধু। আনিস তার জীবনের সব কথাই মাসুদের সঙ্গে শেয়ার করেন। মাসুদ বিবাহিত, তার এক ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। ছেলে আর স্ত্রীকে নিয়ে মাসুদ ঢাকার জিগাতলায় নিজের বাসায় থাকে, আর আনিস কলাবাগানে একটা ভাড়া বাসায় থাকে। তবে ওই বাসায় আসলে তার খুব কমই থাকা হয়। মাসের বেশিরভাগ দিন দেখা গেল আনিস নতুন নতুন গল্পের পথ খুঁজতে দেশের বিভিন্ন এলাকায় ঘুরতে চলে গেছে। তো এরকমই একবার আনিস চৌধুরী খুলনায় গেলেন ঘুরতে। তার ইচ্ছে সুন্দরবনের কাছাকাছি নির্জনে কিছুদিন কাটানো, লেখালেখিও হবে আবার সুন্দরবনও ঘুরে দেখা হবে। আনিস চৌধুরী গিয়ে উঠলেন খুলনার ছায়াবিথি হোটেলে। হোটেলটা শহরের একটু বাইরের দিকে, রূপসা নদীর পার ঘেঁষে। সবচেয়ে ভালো দিক, সুন্দরবনের একেবারে কাছাকাছি হোটেলটা। হোটেলের বাউন্ডারি যেখানে শেষ, এর পরেই নদী, আর নদীর ওপারেই সুন্দরবন। আনিস গিয়ে উঠলেন ওই হোটেলের দোতলার একটি রুমে। আমাদের আজকের গল্প ওই হোটেলে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে। আনিস সাহেবের এই হোটেলে ওঠার পেছনেও একটা মজার গল্প আছে। ঢাকা থেকে তিনি যখন খুলনা যাচ্ছিলেন বাসে করে, খুলনা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে থাকা অবস্থায় হঠাৎ করেই বাসটা নষ্ট হয়ে গেল। কি করা যায়? যাত্রীরা কন্ডাক্টর আর ড্রাইভারের সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন, অনেকে গালাগালিও করছেন। উপায় না দেখে কন্ডাক্টর একটা লোকাল বাস থামিয়ে সবাইকে সে বাসে তুলে দিলেন। কিন্তু সেই লোকাল বাসের জায়গা নেই। আনিস সাহেব ভাবলেন দাঁড়িয়ে যাওয়া চেয়ে কিছুক্ষণ অপেক্ষা করা ভালো, অন্য একটা বাস এলে সেটাতে ধরে উঠে যাবেন। একটা চায়ের দোকানে বসে তাই তিনি অপেক্ষা করছেন অন্য বাসের জন্য। এমন সময় একটা মাঝ বয়সী লোক এসে আচমকাই তার পাশে এসে দাঁড়ালেন।
আরে, আপনি লেখক আনিস চৌধুরী না?
জি, আমাকে চিনলেন কি করে?
আরে, আপনাকে চিনবো না, আপনার অনেক বই পড়েছি।
তাই বুঝি?
হ্যাঁ, আপনি আমার ভীষণ প্রিয় লেখক।
তারপরেও কোন লেখককে একবার দেখে চিনে ফেলা আপনার মেমোরি নিশ্চয়ই অনেক শার্প।
না না না, সেরকম কিছু না। আপনাকে ঢাকায় বইমেলাতে দেখেছি বেশ কয়েকবার, কাজেই প্রথম দেখাই চিনেছি। বা মেমোরি দুর্দান্ত শার্প বলাটা বোধহয় ঠিক হবে না।
ও, তাই বলুন, একটু ভয় পাইয়ে দিয়েছিলেন আর কি।
কেন ভয়? কেন
না, ঢাকা থেকে যখন এরকম নিরুদ্দেশ যাত্রায় বের হই তখন ধরেই নেই এই বাইরে আমাকে আর কেউ চিনবে না, একটু আরামেই থাকতে পারবো। আপনি আমাকে দেখেই যে অভিব্যক্তি প্রকাশ করেছেন তাতেই ধরে নিয়েছিলাম। এই সব
না 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 না, প্লিজ ভরকাবেন না, আপনাকে দেখবো এখানে এমন তো এক্সপেক্ট করিনি, তাই একটু অভিব্যক্তি বাড়াবাড়ি হয়েছে আর কি, মাফ করবেন।
ছি 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 ছি, আরে জাস্ট আমি একটু মজা করলাম, বেশ ভালোই লাগছে আপনার সাথে কথা বলে।
কেন মিছে মিছে বলছেন বলুন তো?
কেন মিছে মিছে বলবো কেন বলুন তো ভাই?
ভালো লাগলে আমার পরিচয়টা অন্তত জানতে পেরেছেন।
ও সত্যি তো, দেখুন তো কি কথা। আচ্ছা, আপনার নাম?
দেখলেন তো, আপনি লেখক বলে একা একা মজা করবেন তা কি করে হয়, পাঠকরা তো মজা করার রাইট।
না, আপনাকে ভালো না লেগে থাকাটা মুশকিল ভাই। এখন নামটা বলুন।
সাইফুদ্দিন।
ভদ্রলোকের নাম সাইফুদ্দিন, বয়স 60-এর উপরে হবে। একসময় আর্মিতে নন কমিশনের অফিসার হিসেবে চাকরি করেছেন, ফলে বয়স হলেও স্বাস্থ্য বেশ ভালো। সাইফুদ্দিন সাহেবের পৈতৃক বাড়ি খুলনাতেই। অবসরের পর থেকে তিনি খুলনাতেই থাকেন, ব্যবসা বাণিজ্য করেন। একটা জরুরি কাজে একটু এদিকে এসেছিলেন, এখন ফিরে যাচ্ছেন। আনিস চৌধুরী বাসের জন্য অপেক্ষা করছেন শুনে সাইফুদ্দিন প্রস্তাব দিলেন তার সঙ্গে গাড়ি আছে, আনিস সাহেবের যদি আপত্তি না থাকে তাহলে তিনিও সেই গাড়িতে যেতে পারেন। আনিস আপত্তি করল না, তাছাড়া ততক্ষণে দুজনের ভালো পরিচয় হয়ে গেছে। গাড়িতে যেতে যেতে দুজনের আলাপটা বেশ জমে উঠল।
তার মানে আপনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার?
জি।
দেখলে কিন্তু মনেই হয় না, আর এরকম রসিক আর্মি অফিসার আমি আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না।
না না, রসিক ব্যাপারটা টোটালি আসলে বংশগত, আর্মি বলে বংশের ঐতিহ্য তো ঝেড়ে ফেলতে পারি না। আর এখন আমি পুরো দস্তুর ব্যবসা।
পারিবারিক ব্যবসা?
না, আমার নিজের করা। রিটায়ারের কিছুদিন আগে একটা ছোট্ট হোটেল কিনেছিলাম, সেটাই এখন একটু সাজিয়ে গুছিয়ে একটা রেস্টুরেন্ট।
তাই নাকি? আপনি তো অনেক গুণের মানুষ ভাই।
এখানে আমার গুণের কিছুই নেই বলতে গেলে। হোটেলটার পজিশনই এমন যে এটার পেছনে একটু ইনভেস্টমেন্টই যথেষ্ট ছিল। আর এখানে যারা সুন্দরবন দেখতে আসেন তাদের জন্য আমার ছায়া বৃত্তি ইজ দ্য বেস্ট চয়েস। সুন্দরবনে এমন ভিউ আপনি এখানকার অন্য কোনো গেস্ট হাউসে পাবেন না।
তাই নাকি? লোক সামলাতে পারছে না কিন্তু।
আপনি হোটেলে থাকবেন?
এসে নিরিবিলি জায়গার লেখার জন্য কোথায় হতে পারে বলুন?
তাহলে ছায়া বৃত্তিতেই থাকুন না, আপনার ভালো লাগবে।
আমিও সেটাই ভাবছি।
এত ভাবা ভাবির কি দরকার? আপনার কি অন্য কোথাও বুকিং আছে?
না, সেরকম কিছু না।
তাহলে আর কোনো কথা না, আপনি ছায়া বৃত্তিতেই থাকুন। আপনি থাকলে আমাদেরও অনেক ভালো লাগবে।
থাকতে পারি, কিন্তু একটা শর্ত আছে।
বলুন।
অবশ্যই এবং অবশ্যই আমাকে এই গেস্ট হাউসের ভাড়া পে করতে দিতে হবে।
শর্তটা একটু আর্লি হয়ে গেল না?
আপনার মতিগতি দেখে ভালো মনে হচ্ছিল না, তাই আগেই শর্ত ছুড়ে দিলাম।
যদি না মানি?
আপনার গেস্ট হাউসে আমি উঠছি না।
কাজটা কিন্তু ঠিক হলো না ভাই। ঠিক আছে রাজি, আপনি ভাড়া দিয়েই থাকবেন।
আচ্ছা ঠিক আছে।
অবশেষে শর্তটা মেনে নিতেই হলো এক প্রদীপকে। তো এই হচ্ছে তার ছায়াবৃত্তি হোটেলে ওঠার গল্প। সাইফুদ্দিন সাহেব তাকে পৌঁছে দিয়ে যাওয়ার সময় হোটেলের ম্যানেজারকে বলে গেলেন যে ইনি একজন বিখ্যাত ব্যক্তি, এর সব রকম আপ্যায়ন করতে হবে, কোনো কিছু যাতে কোনো অসুবিধা না হয়। তারপর আনিস সাহেবকে বললেন যদি কিছু দরকার হয় তাহলে যেন সঙ্গে সঙ্গে তাকে ফোন দিয়ে জানায়। তারপর আনিস চৌধুরীর মোবাইলে নিজের মোবাইল নাম্বারটাও সেভ করে দিয়ে গেলেন। আনিসের অবশ্য নিরিবিলি পরিবেশ ছাড়া আর কিছু দরকারও ছিল না, কিন্তু মালিকের অর্ডার পেয়ে হোটেলের সব কর্মচারী যেন ব্যস্ত হয়ে উঠল, যেন একজন ভিআইপি গেস্ট এসেছে। একটু পরপর চা কফি নাস্তা দিয়ে যাচ্ছে। একসময় বিরক্ত হয়ে সবাইকে তো ধমক দিলেন আনিস। তারপর বললেন যে তিনি একটু নিরিবিলিতে থাকতে চান, কিছু দরকার হলে নিজে থেকেই বলবেন। জার্নি করে এসে একটু টায়ার্ডও লাগছিল, তাই গোসল সেরে কিছুক্ষণ ঘুমিয়ে নিলেন তিনি। ঘুম ভাঙল একেবারে বিকেলবেলা। উঠে একটু চা খেয়ে ভাবলেন হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখবেন। খুব দূরে যেতে হলো না অবশ্য, পাশেই নদীর পাড়ে খুব সুন্দর বাগান, নানা রকম দেশি বিদেশি ফুল সেখানে। আনিস দেখে মুগ্ধ হয়ে গেলেন। একটু পর তিনি খেয়াল করলেন হোটেলের ম্যানেজারও তার পেছনে পেছনে এসেছে।
আপনি এখানে? আপনাকে দেখে চলে আসলাম স্যার, আর একটু হলেই তো ভয় পাইয়ে দিতেন, ভাবতাম আমাকে কেউ ফলো করছে। কি যে বলেন স্যার, আপনি এত বড় মাপের মানুষ, আপনাকে ফলো? আপনি বাগানে ঘুরছেন, ভাবলাম কিছু লাগবে কিনা, এই তাহাই আর কি।
ও আচ্ছা, না না আমার কিছু লাগবে না, বাগানটা বেশ সুন্দর, তাই কাছ থেকে একটু দেখতে নামলাম।
সবাই তাই বলে স্যার।
কি বলে? কাছ থেকে দেখতে এলাম?
না স্যার, এই বাগানটার কথা বলে, সুন্দর এটা।
ও আচ্ছা আচ্ছা, এই যে এই এই ফুলটার নাম কি?
এটা স্যার দোলন চাঁপা।
আমি ভেবেছিলাম কলাবতী। আচ্ছা এই এদিকের এগুলো কি সবই অর্কিড?
জি স্যার।
এ তো রীতিমতো হুলস্থুল ব্যাপার, এত জাতের অর্কিডের কালেকশন।
জি স্যার, এখানে আর কি এই সংগ্রহ করে রাখা হয়েছে।
আচ্ছা এই বাগানটা কার করা বলতে পারেন? সাইফুদ্দিন সাহেবের?
ঠিক তা নয় স্যার, বাগানটা আগে থেকেই ছিল। এই হোটেলের আগের যে মালিক ছিল সেই মালিকই এই বাগানটা করেছিল।
ও আচ্ছা আচ্ছা, বেশ শৌখিন ভদ্রলোক মনে হচ্ছে।
জি।
বিকেলে সাইফুদ্দিন সাহেব আবার তাকে দেখতে এলেন। দুজনে মিলে চা খেলেন আরো এক দফা। তারপর সাইফুদ্দিন সাহেব তাকে এই এলাকার নানান গল্প বলতে লাগলেন। হোটেলের বাউন্ডারি যেখানে শেষ তারপরে নদী শুরু, নদীর ওই পারে সুন্দরবন, মাঝে মাঝে নদীর পারে বসে নাকি কুমিরও দেখা যায়। অনেকে বলে তারা নাকি নদীর ওপার থেকে জঙ্গলের ভিতর বাঘও দেখেছে কয়েকবার, কিন্তু সাইফুদ্দিন সাহেব নিজে কখনো দেখেননি, তাই সেসব কথা তিনি বিশ্বাসও করেন না। বাগানটা করেছিলেন এই হোটেলের আগের মালিক। এটা শোনার পর আনিস চৌধুরী সেই মালিকের গল্প শুনতে বেশ আগ্রহী হয়ে উঠলেন। এত সুন্দর বাগান যে করতে পারে তার আসলেই রুচি আছে। আনিসের আগ্রহ দেখে সাইফুদ্দিন সাহেবও বলা শুরু করলেন। এই ফাঁকে হোটেলের বেয়ারা দুজনকে আরো একবার চা দিয়ে গেল।
আমি যার কাছ থেকে হোটেলটা কিনেছিলাম সেই মহিলার স্বামী আর স্বামীর এক বন্ধুই হোটেলের মালিক ছিলেন। এই হোটেলের নিচতলায় একটা রুম আছে, সেখানেই স্বামী স্ত্রী দুজন থাকতেন। দুজন মিলে হোটেলের ব্যবসা দেখতেন। তাদের যে পার্টনার ছিলেন তিনি ঢাকায় ব্যবসা করতেন, এদিকে খুব একটা আসতেন না। শুধু কয়েক মাস পর পর এসে নিজের অংশের ওই লাভের টাকাটুকু নিয়ে চলে যেতেন। ভদ্র মহিলার নাম ছিল আয়েশা আর তার স্বামী মান্না। আর ওদের যে আরেকজন পার্টনার ছিল যে ঢাকায় ব্যবসা করত তার নাম ছিল মানিক। হোটেল ভালোই চলছিল, কিন্তু কিছুদিন পর মানিকের হঠাৎ করে অনেক টাকার দরকার পড়ল। সে চাইল হোটেলটা বিক্রি করে দিতে।
এটা কি করে হয়? হোটেল ব্যবসা যেখানে ভালো চলছে তুই জুম করে বিক্রি করে দিবি? হোটেল তো আমাদের দুজনেরই নাকি? বলো নেই কো নেই হুট করেই। দেখ আমি খুব বিপদে আছি, আমার অনেক টাকা দরকার, এছাড়া আমার কোনো রাস্তা নাই।
সে তো বটেই, হোটেলটার জন্য তোমার মা থাকবে কি করে? খান্দায় থাকতে শুধু রাবের ফলটুকু নিতে।
ভাবি আমি ঢাকায় থাকি, চাইলেই আমি দেখতে পারতাম না। আর বললাম তো তোমরা চাইলেই পুরোটা কিনতে পারো,
সেজন্যই তো তোমাকে টাকা দিতে হবে, বিনে পয়সায় তো আর দেবে না।
অল্প অল্প করে দিলেও হতো। দোস্ত দেখ না সম্ভব কিনা। সম্ভব না দোস্ত, সত্যি আমি বড় বিপদে আছি। দেখ তোর আলাদা ব্যবসা আছে, আমাদের তো তাও নেই। এই সময় হোটেলটা বিক্রি করলে আমাদের একেবারেই পথে বসতে হবে, ভাগে যা পাবো তা দিয়ে নতুন কোনো ব্যবসাও করতে পারবো না।
সেজন্য আমি কি করতে পারি? আমি তো তোর পরিবারের দায়ভার কাঁধে নিয়ে বসে নাই। একসময় মনে হয়েছিল একসাথে ব্যবসা করি, করছি, এখন প্রবলেম হচ্ছে সেজন্য করবো না। তোরা তোদের মতো থাক। দেখ বারবার এক কথা বলতে ভালো লাগে না, ভালোবেলা রাজি হয়ে যা, বেশি ঝামেলা করতে চাচ্ছি না। দোস্ত তারপর একটু দেখ না। আরে তুমি কিছু বলো না কেন?
আমি কি বলবো, জানো যে তুমি তাই করো। তবে শেষ পর্যন্ত মানিকের জোরাজুরিতে তারা রাজি হলো। তাছাড়া মানিক ঢাকায় ব্যবসা করে, ওর অনেক মাস্তানের সঙ্গে পরিচয় ছিল। সে ভয় দেখালো রাজি না হলে দুজনের পেছনে মাস্তান লাগিয়ে দেবে। এসব ঝামেলায় যাওয়ার চেয়ে রাজি হয়ে যাওয়া বলে ভালো মনে করলো আয়েশা আর মান্না। কাস্টমারও পাওয়া গেল, সে কাস্টমারই হলে সাইফুদ্দিন সাহেব। 60 লাখ টাকায় দাম ঠিক হলো। সাইফুদ্দিন সাহেব নগদ টাকা দিয়ে হোটেল কিনে নিলেন, দলিলপত্র রেজিস্ট্রি হয়ে গেল। সাইফুদ্দিন সাহেব যেদিন টাকা পরিশোধ করলেন সেদিনই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। 7 লাখ টাকার অর্ধেকটা মানিক নিয়েছিল, বাকি অর্ধেক পেয়েছিল আয়েশা আর মান্না। টাকাটা আয়েশা আর মান্নান ব্যাংকে তখন জমা রাখেনি, হয়তো ভেবেছিল পরের দিন দেবে। হোটেলের নিচে যে রুমে দুজন থাকতো সেখানে একটা আলমারি ছিল, সেই আলমারির মধ্যেই টাকাটা রাখা ছিল। আর সেখানে আয়েশার আরো অনেক গয়না জাতীয় ছিল। মানিকও সেদিন রাতে হোটেলে ছিল, কথা ছিল পরের দিন সে নিজের টাকা নিয়ে ঢাকা চলে যাবে।
মান্নান, মান্নান, এই মান্নান, মান্নান,
কে? মানিক ভাই?
ভাবি আমি মানিক।
এত রাতে
মানান কই ভাবি? ওর সাথে একটু কথা ছিল,
ঘুমিয়ে পড়েছে মনে হয়। দাঁড়াও দেখে দিচ্ছি, ভেতরে এসে বসো না।
না ঠিক আছে ভাবি, ওকে একটু ডেকে দাও।
এই শুনছো, এই মানিক ভাই এসেছে, শুনছো? ওঠো না, মানিক ভাই এসেছে, কি জানি কথা হচ্ছে তোমার সাথে, একটু ওঠো তো।
কই?
দরজায় দাঁড়িয়ে আছে, ভেতরে এলো না, তুমি কি যাও না।
যাই, আয় মানি, আয় ভেতরে আয়, দাঁড়াই বাইরে আয়। কেন দাঁড়া,
সেদিন মাঝরাতে মান্নান খুন হয়েছিল। তার আলমারি ভেঙে সব টাকা পয়সা আর গয়না নিয়ে পালিয়ে গেল মালিক। কিভাবে খুন হয়েছিল মান্নান সেটা পরে পুলিশের কাছে জবানবন্দিতে বলেছে আয়শা। সেদিন মাঝরাতে নাকি মালিক জরুরি কথা আছে বলে মান্নানকে ডেকে নিয়ে গিয়েছিল। অনেকক্ষণ পর আবার দরজায় নখ খুলে আয়শা ভেবেছিল হয়তো মান্নান ফিরে এসেছে, কিন্তু দরজা খুলে দেখে মালিক। আয়শাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার মুখ চেপে ধরে, তারপর তাকে খাটের সঙ্গে বেঁধে রেখে আলমারি ভেঙে গয়না আর টাকা নিয়ে পালিয়ে যায়। যেহেতু মালিকই হোটেলের মালিক, তাই কেউ তাকে সন্দেহ করেনি বা আটকায়নি। পরের দিন সকালে একজন বেয়ারা আয়শাদের রুমে গিয়ে এই অবস্থা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে অনেক খোঁজাখুঁজির পর নদীর ওই পারে জঙ্গলের ভেতর থেকে মান্নানের লাশ উদ্ধার করে।
আপনাকে তো আমার সাথে আসতে হবে, আজ সকালে নদীর ওপারে জঙ্গলে একটা লাশ পেয়েছি, একটু আইডেন্টিফাই করতে হবে। প্লিজ প্লিজ একটু শক্ত হন, আসুন এদিকে।
আসলে লাশ বলতে কিছুই ছিল না, খালি হাড়গোড়। বডির অনেকটাই বাঘে কিংবা অন্য কোনো বন্য পশু খেয়ে ফেলেছে। তবে গায়ের জামা কাপড় দেখে আয়েশার স্বামীর লাশ চিনতে পারল। এরপর মানিকের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি করা হলো। ঢাকায় মানিক যেসব ঠিকানায় থাকতো সে সব জায়গায় পুলিশ অভিযান চালালো, কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া গেল না তাকে। অনুসন্ধানে আরো জানা গেল মানিক আসলে স্মাগলার ছিল, সোনা চোরাচালানের সঙ্গে জড়িত ছিল সে। ওই সময় ঢাকা বিমানবন্দরে প্রায় কোটি টাকার একটা সোনা চোরাচালান ধরা পড়ে, যেটা আসলে মানিকের ছিল। কিন্তু সহযোগী কয়েকজন ধরা পড়লেও মানিককে পুলিশ খুঁজছিল। এদিকে সোনা চোরাচালান ধরা পড়ায় বিশাল লোকসান হয়ে যায় মানিকের। এটা পুষিয়ে নিতেই সে মান্নানকে খুন করে ওদের সব টাকা আর গয়না নিয়ে পালিয়ে যায়। কোথায় গেছে কেউ জানে না, তবে সবাই ধারণা করলেন হয়তো সব টাকা পয়সা নিয়ে বিদেশ চলে গেছে মানিক। স্বামী হত্যার বিচার না পেয়ে আয়শা ভীষণ হতাশ হলো।
অনেকক্ষণ বসিয়ে রাখলাম আপনাকে, সরি।
না না ঠিক আছে, আপনি কেমন আছেন?
সবকিছু এমন হুট করে এলোমেলো হয়ে গেল।
শুনেছি সব, তা খুনিকে কি ধরতে পেরেছে?
মানিক অনেক গভীর জলের মাঝে আছে সাহেব, ওকে ধরা পুলিশের কর্ম না। বাদে এখানে আপনার পেপার আর হোটেলের সব হিসাবপত্র এখানে আছে, আর এইগুলো চাবি। কোনো বিষয় যদি বুঝতে না পারেন তাহলে ম্যানেজার সাহেবকে একটু জিজ্ঞেস করে নেবেন।
আপনি কি কোথাও চলে যাচ্ছেন?
এখানে কোথায় থাকবো? সেখানে তো আমার কেউ নেই। এই হোটেলটা ছাড়া এখানে আমার আর কিছুই ছিল না। এটাও তো এখন আপনার
জিনিসপত্র
টুবিটা কিছু নিয়েছি, বাকিটা এখানে থাকলো। আপনার যা ইচ্ছে হয় করবেন।
কোথায় যাবেন?
আপাতত আমার এক মামা আছে, ওখানে যাব ভাবছি। দেখি ভালো।
আপনিও।
তারপর?
তারপর আর কি, সেই থেকে হোটেলটা আমার।
বেশ ইন্টারেস্টিং।
আপনার নতুন গল্পের প্লট হিসেবে?
বাহ, ভালো বলেছেন তো। কিন্তু মানিককে পুলিশ ধরতে না পারলে তো গল্পের ফিনিশিংটা জুতসই হবে না। কি করা যায়? আচ্ছা, যে রুমে মান্নান আর আয়েশা থাকতো সে রুমটা কি ঠিক আগের মতো আছে?
ওটা এখন স্টোর রুমের মতো করা হয়েছে, তবে আয়েশা আর মান্নানের সেই আলমারি, খাট, আরো কিছু আসবাবপত্র এখন ওই রুমেই রাখা আছে, সেগুলো ফেলে দেওয়া হয়নি।
আমি কি ঘরটা একবার দেখতে পারি?
শিওর।
স্বাগত সবাইকে আরো একবার এবিসি রেডিও FM 89.2 এবং এবিসি রেডিও BD.FM এ। চলছে কুয়াশা এবং সঙ্গে আছি শারমিন, শারমিনের সঙ্গে আছি ব্রতি। প্রচুর বন্ধু আছে এবং আমরা আজকে বলেছিলাম বিখ্যাত এক লেখকের দুটো গল্প নিয়ে আমরা আজকে আয়োজন করেছি। আজকে ডাবল ধামাকা, কুয়াশার পরপর দুটো আমরা কাহিনী শুনবো, খুবই রহস্যঘেরা এবং খুবই চমৎকার। বিশেষ করে আমি শরদিন্দুর অনেক বড় ভক্ত, বিশেষ করে ব্যোমকেশ বক্সী তার যে শ্রেষ্ঠ চরিত্র সেটা অত্যন্ত বিখ্যাত। আর সত্যজিৎ রায় চিড়িয়াখানা ছবি তৈরি করেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চিড়িয়াখানা উপন্যাস নিয়ে, এবং অসাধারণ একটি ছবি। এবং শরদিন্দুর রহস্য উপন্যাসের যে সবচেয়ে চমৎকার দিকটা আমি একটুখানি ইন্টারাপ্ট করছি, এই জন্য এমন ভাবে তিনি টান টান ভাবে ধরে রাখে রহস্যটা শেষ পর্যন্ত, যে বোঝা যায় না যে আসলে কি হচ্ছে, একদম শেষে গিয়ে বোঝা যায় যে আসল ঘটনাটা কি,
এবং পুরোটাই একদম আনএক্সপেক্টেড কিছু থাকে।
এবং প্রচুর এসএমএস ও আসছে, আমি লিখে পাঠিয়েছিলাম যে আজকের কুয়াশা কেমন লাগছে জানাও। ভেরি নাইস কুয়াশা, বলো ব্রতি কি বলছিলেন?
শারমিন, আমরা বোধহয় একটা জরুরি কথা এর মধ্যে,
না নিশ্চয় আমাদের কিছু এন্ডোর্সমেন্ট আছে জানাতে হবে সেগুলো।
গ্রামীণ ফোন নতুন প্রিপেড সংযোগ কিনলে এখন যখন খুশি 11 পয়সা প্রতি 10 সেকেন্ড কথা বলা যাচ্ছে যে কোনো রিচার্জে, 24 ঘন্টা যে কোনো নম্বরে। বহুদূরের পথে হারিয়ে যেতে এখন আর কোনো বাধাই থাকছে না, বিস্তারিত জানতে পত্রিকায় দেখতে হবে। তবে এই মুহূর্তে কে কি লিখছে সেইটা বিস্তারিত।
আচ্ছা, সেটা কি আমরা জানবো নাকি আমরা আরেকটা পর্ব শুনতে পারবো? সময় আছে,
আরেকটা পর্ব শোনার সময় হাতে থাকবে না
আমাদের,
বন্ধুদের সাথে কথাবার্তা বলে তারপরে নিউজের পরে পরে পর্বটা শুনতে পারবো।
আর আমরা আজকে তো আগে ভাগে শুরু করে ফেলেছি, যেহেতু আমরা দুটো ঘটনা শোনাচ্ছি আজকে। ভেরি নাইস কুয়াশা লিখেছেন লিয়াকত কক্সবাজার থেকে, মেহেদি হাসান সানি লিখেছে আমি ভুলে গিয়েছিলাম তোমার স্ট্যাটাস থেকে জয়েন করলাম, থ্যাংকস। আসলে আজকে আমার শরীরটা ভালো না, টাইম স্ট্যাটাস দিতে পারিনি, ফেসবুকে বসতে পারিনি। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে সবাই, অনেকে সবাই লিখছে ভালো লাগছে, ভালো লাগছে, ভয়ঙ্কর কোন গল্প নজরুল সবুজ লিখে পাঠিয়েছেন। আর আজি আপু অনেক ভালো লাগছে লিখেছে লিও সাইমন। পিকিউলিয়ার সাকিব লিখেছে, আমি বুঝলাম নাকি লিখেছে। সৌরভ রায় লিখেছে এই প্রথম শুনছি, রিয়েলি ইটস অসম। আর মিষ্টি বালক লিখেছে রহস্য। এম ডি সাফায়েত লিখেছে এক্সেলেন্ট। মাহমুদ মাহমুদুল হাসান সিবি লিখেছে আপু অনেক ভালো লাগছে বাট ঘুম আসছে। অসম লিখেছে অনেকেই, সেটা পড়লাম না। মিলন কুমার দীপ লিখেছে আপু কুয়াশা কে ভালোবেসে ফেলেছি। মিম মির্জা লিখেছে কুয়াশা ইজ বেস্ট, থ্যাংকস শারমিন আপি অ্যান্ড ফর দিস গ্রেট শো। ভদ্র মানুষের অভদ্র রূপ লিখেছে ইমরান হোসেন হৃদয়, সে প্রথম শুরুতে শুনেই এক মন্তব্যটা করেছে। আর রেমন্ড মৃদুল মিত্র লিখেছে ভালো লাগছে আপু স্টোরিটা, তোমাকে থ্যাংকস তোমার এই প্রোগ্রামের জন্য। আর লিখেছে ভালো শামিম খান, ভালো লাগছে বাট এত তাড়াতাড়ি স্টার্ট হয়েছে। আচ্ছা, এটা তো মহাবিপদে পড়া গেল, তাড়াতাড়ি শুরু হলে বলছো তাড়াতাড়ি, বা বলছেন তাড়াতাড়ি শুরু হচ্ছে কেন, আবার দেরি করলে
কেন তো দেরি করে, আমরা কেন এত কথা বলছি, তারপরে কেন গল্প শুরু হচ্ছে না, এই সব প্রশ্ন তো দিতে হয়। তো আমরা আসলে কি করবো, তোমরা নিজেরা ডিসকাস করে আমাদেরকে জানিয়ে দাও। আর আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, বন্ধ সিম চালু করার জন্য এয়ারটেল দিচ্ছে দারুণ একটা অফার। বন্ধ থাকা এয়ারটেল সিম চালু করে 19 টাকা রিচার্জ দিয়ে পাওয়া যাচ্ছে মাত্র 5 পয়সা প্রতি 10 সেকেন্ডে এয়ারটেল নাম্বারে কথা বলার সুবিধা এবং 500% বোনাস। সেই সঙ্গে আরো আছে, সেটাই এখানেই শেষ নয়, এখন এয়ারটেল নাম্বারে 26 টাকা বা তারও বেশি রিচার্জ করলে পাওয়া যাচ্ছে 300% বোনাস, যার মধ্যে 100% টক টাইম, 100% SMS আর 100% MMS থাকছে।
আজকে কুয়াশা অসম লাগছে, মোহাম্মদ নুরুল্লাহ নিখিল লিখেছেন, স্বপন চক্রবর্তী লিখেছে অসম লাগছে, সেও একই কথা লিখেছে। সর্দার ফাহাদ লিখেছে কোনো রহস্য এখনো বুঝতে পারছি না। মাহফুজ রহমান লিখেছে অনেক ভালো। আসান মুন্না লিখেছে অসম নাইস সুপার লাগছে। মোহাম্মদ স্কাই লিখেছে শুনছি এখন আপু, তুমি কেমন আছো? শামিন আপু এন্ড রতি আপু। আর মোহাম্মদ হাফিজ লিখেছে আপু প্রতি পর্বে ফোন কল নাও ভেবেছিলাম, নাও বলে ভেবেছিলাম আজকে করতে পারি, তবে অনেকটা মিস করে ফেলেছি। আমরা একবার জানিয়ে দিব আমরা কোথায় শেষ করেছি, তা আমার মনে হয় আমরা একটু জানিয়ে দিয়ে চলে যাবো। তার আগে কয়েকটা SMS আমাদের 8920 তে কোন বন্ধুরা কি রেখে পাঠিয়েছে সেটা একটু বলো।
8920 তে লিখেছে শাকিল কেরানীগঞ্জ থেকে, গত সপ্তাহের কুয়াশা খুব ভালো লেগেছে এবং এই সপ্তাহেও ভালো লাগছে এখন পর্যন্ত। তারপরে প্রসেন তঞ্চঙ্গা বলছে নাইখনছড়ি থানা থেকে বান্দরবান জেলা, এবিস রেডিও প্রতিদিন শোনে এবং নতুন বন্ধু অনেক বন্ধু মিলে আজকে আমাদের গল্পটা শুনছে। আর কুয়াশা একটু দেরি করে জয়েন করেছে রাতুল লালবাগ থেকে, লিখেছে আমাদের দীপু শান্তিনগর থেকে, আজকে খুব বেশি ভয় লাগছে না বলছে হাফিজ মঈন লালবাগ থেকে এবং সেই জন্য ধন্যবাদ জানিয়েছে। শাকিল গত সপ্তাহের কুয়াশা খুব ভালো লেগেছে, এই সপ্তাহেরটাও খুব ভালো হবে সেরকম আশা করছে। আর আজকের কুয়াশা কেমন হবে না কি হবে জানতে চাইছে ফয়সাল, এতক্ষণে মনে হয় প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছে। আরো প্রচুর খুদেবার্তা শারমিন, তুমি কিছু বলতে চাচ্ছিলে?
হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে ঘটনাটা আমরা একটুখানি ধরে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আজকের যে আমাদের গল্পটা সেটা একজন লেখককে নিয়ে যিনি রহস্য উপন্যাস লিখে থাকেন, তার নাম আনিস চৌধুরী। তার বয়স 50-এর কাছাকাছি, একা একাই মানুষ, তিনি একাই জীবন কাটাচ্ছেন লেখালেখি করে, আর সে কারণে তিনি বিয়ে করবার সময় পাননি এবং লেখালেখি করবার জন্য দেশের যত্র তিনি নানা জায়গায় ঘুরে বেড়ান, নিরিবিলি কোনো জায়গায় চলে যান আর সময় নিয়ে হাতে সময় নিয়ে লিখবার জন্য। তো তেমনি তিনি গেছেন সুন্দরবনের কাছাকাছি একটি জায়গায়, সেখানে বসে কিছু লিখবেন বলে। সেখানে যাবার প্রতিতে একটা ঘটনা ঘটে যে তার বাস নষ্ট হয়ে যায়, তিনি আরেকটি বাসে ওঠেন, বাসে উঠবেন বলে ঠিক করেন, কিন্তু সেখানে তার কাকতালীয় ভাবে একজন রিটায়ার্ড আর্মি অফিসারের সঙ্গে দেখা হয়ে যায়, যার নাম হচ্ছে সাইফুদ্দিন। সাইফুদ্দিন সাহেবের সঙ্গে তিনি কথা বলতে বলতে একসময় তাদের খুব গল্প জমে যায়, দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং সাইফুদ্দিন সাহেব তাকে অফার করেন যে তিনিও সেই একই জায়গায় যাচ্ছেন সুন্দরবনের কাছাকাছি এবং তার পরিচিত ভালো হোটেল আছে যেখানে তিনি চাইলে উঠতে পারেন এবং সেই হোটেলটার তিনি মালিক। এই পর্যন্ত কথা, তারপরে যথারীতি চলে গেলেন আনিস সাহেব সেই হোটেলে সাইফুদ্দিনের সঙ্গে এবং হোটেলটা গিয়ে তার বেশ ভালো লেগে গেল, নদীর ওই পারে সুন্দরবন বনের কাছাকাছি সব কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ খুব চমৎকার ভিউ। তারপরে সেই হোটেলতে গিয়ে যা হয়, যেহেতু তিনি রহস্যের গল্প লেখেন তার মনের মধ্যে সবসময় যাই দেখেন তার মধ্যে তিনি খোঁজার একটা প্রবণতা আছে, সে খোঁজেন। তো তিনি সেই যে রেস্ট হাউস বা হোটেলটা যিনি যে উঠলেন সাইফুদ্দিন সাহেব সেটার মালিক, জিজ্ঞেস করাতে বের হয়ে আসলো, আমি এই কথাটা বলছি তার বেশ কয়েকজন বন্ধু বলেছে তারা শুরুতে মিস করে গেছে, যেহেতু আজকে আমরা আর্লি শুরু করে ফেলেছি,
মানে আর্লি না আসলে এইটাও আরেকটা রহস্য যে আমরা ঘটনা কখন থেকে শোনাবো, এই কারণে প্রথম থেকেই সঙ্গে থাকতে হবে কুয়াশার।
হ্যাঁ এটাও ঠিক। তো তখন তিনি বললেন যে এই রেস্ট হাউসটা আসলে প্রকৃত মালিক তিনি ছিলেন না, ছিলেন অন্য একজন, কারণ আনিস সাহেবকে প্রচন্ড আকৃষ্ট করেছিল রেস্ট হাউসটার খুব গোছানো সুন্দর বাগানটি, যে তার মনে হয়েছিল বাগানটি এত সুন্দর বাগান এটা
সাধারণত কোনো হোটেল রেস্টুরেন্ট
এরকম থাকে না। তো তখন জানা গেল যে এই হোটেলের প্রকৃত মালিক ছিলেন দুজন, এক সময় মানিক এবং মান্নান, এবং একজন স্ত্রী সহ থাকতেন, সেই হোটেলেই থাকতেন, হোটেল দেখাশোনা করতেন আশাকে নিয়ে। একটা সময় দেখা যায় যে দুজনের দুই পার্টনারের মধ্যে একজন বিক্রি করে দিতে চাচ্ছেন কিন্তু অপরজন চাচ্ছে না যে হোটেলটা বিক্রি করে দিতে, তখন তিনি বলেন যে না, একজন পার্টনার বলছে তার অংশটা সে বিক্রি করে দিতে চায়। তো যখন বিক্রি করে দিতে চাইল তখন এটা নিয়ে একটু দ্বিমত ছিল, মনোমালিন্য। তো পরে সাইফুদ্দিন সাহেবের সঙ্গে রাফা হয়ে গেল, দামও ঠিক হয়ে গেল, যত টাকা দিয়ে এত টাকা দিয়ে বিক্রি করা হবে। তো তারপরে দেখা গেল যে যেদিন বিক্রির টাকাটা ভাগাভাগি করা হবে বা নিয়ে যাওয়া হবে, ভাগাভাগি হয়েও গেছিল, সেদিন রাত্রেই খুন হয়ে যায় মানিক খুন করে নাকি সেটা তো
খুন করে এবং তার স্ত্রীকে মুখ বেঁধে আর গয়নাগাটি টাকা পয়সা যা ছিল তাদের যে অংশের টাকাটা হোটেলে যে পার্টনারশিপ যে দুজনের পার্টনারশিপ ছিল তো সে বিক্রির অর্ধেক টাকাটা সেটাও নিয়ে যায় এবং অনেক খোঁজাখুঁজির পরে সুন্দরবনের জঙ্গলের ভেতরে মান্নাশরের হাড়গোড় পাওয়া যায় কারণ জন্তু জানোয়ার খেয়ে ফেলেছে ততক্ষণে তার দেহ এবং সাহেব দেখে তার স্ত্রী শনাক্ত করতে পারে এবং পুলিশকে জানিয়ে দেয় যে এটি তার স্বামীরই সার সুতরাং ধরে নেওয়া যাচ্ছে যে এটা মান্নাশরের লাশ তারপরে সাইফুদ্দিন সাহেবের সঙ্গে আমরা শুনছিলাম আয়েশার কথা হচ্ছিল যে আয়েশা সেখানে কি নিয়েই বা থাকবেন কেনই বা থাকবেন তিনি সেখান থেকে চলে যেতে চাইছেন
দূর সম্পর্কে মামার কাছে
চলে যেতে চাচ্ছেন তো এই পর্যন্ত আমরা কাহিনী শুনলাম এরপরে কি আছে আমরা জানি না ইতিমধ্যে খুন কিন্তু একটা হয়ে গেছে আমার মনে হয় খুবই আমার কাছে তো খুবই আমার পছন্দের গল্প এটি খুবই চমৎকার একটি গল্প তো আমাদের হাতে যদি সময় থাকে তাহলে আমরা আরো কয়েকটা SMS পড়ে
আমাদের একটু সময় আছে তবে জরুরি কথা সেটা হচ্ছে বন্ধ সিম চালু করার জন্য এয়ারটেল দারুণ একটা অফার দিচ্ছে বন্ধ থাকা এয়ারটেল সিম চালু করে মাত্র 19 টাকা রিচার্জ করলে পাওয়া যাচ্ছে 5 পয়সা প্রতি 10 সেকেন্ড যে কোনো এয়ারটেল নাম্বারে কথা বলার সুবিধা এবং সেই সঙ্গে 500% বোনাস আর এদিকে তুমি যদি রিচার্জ করো 26 টাকা বা তারও বেশি তাহলে পাচ্ছ 300% বোনাস যার মধ্যে 100% টক টাইম 100% SMS এবং 100% MMS উপভোগ করো দারুণ এই অফারটি আর সঙ্গেই থাকো শুনতে থাকো বিশ্ব রেডিও 89.2
এবং লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি যে কোনো মোবাইল থেকে 8920 আজকের কুয়াশা কেমন লাগছে বা কোনো যে কোনো মন্তব্য হতে পারে যে কোনো কথা হতে পারে এবং শরীর নিজেই হতে হবে সেটা আর আরজি শারমিনের ফ্যান পেজ আছে যেখান থেকে আমি পড়ে শোনাচ্ছি সেখানেও লেখা যেতে পারে এবং এবিসি রেডিও ফ্যান পেজ আছে এবং এবিসি রেডিও bd.fm এ লগ ইন করে যারা শুনছেন
সেখানে এবিসি রেডিও bd.fm/message এই ঠিকানায় গিয়ে লেখা যাবে আর কুয়াশায় যদি কেউ গল্প পাঠাতে চায় তাহলে জানিয়ে দেই কুয়াশা kuashaefm8920@gmail.com এই ঠিকানায় স্ক্রিপ্ট লিখে সেটাকে মাইক্রোসফট ওয়ার্ড কিংবা ওপেন অফিস ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে অ্যাটাচ করে পাঠালে আমরা পেয়ে যাব
সেই সঙ্গে
আমাদেরকে সরাসরি পৌঁছানো যাবে এবিসির অফিসে এবিসি রেডিও 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা টর্চ সেন্টার তৃতীয় তলা কারওয়ান বাজার ঢাকা আর একটা ঠিকানা আছে
লিখবেন না গল্প পাঠাতে পারেন তবে গল্পটা যাতে একটু বড় হয় একদম শর্ট ছোট করে পাঠালে অথবা আমাদেরকে কিছুটা স্বাধীনতা দিতে হবে আমরা চাইলে গল্পটাকে বড় করতে পারি অনেকে সেটাও লিখে পাঠিয়েছে ইতিমধ্যে কিন্তু প্রচুর পেয়েছি এবং আগামীতে আমরা কিছু প্রচারণা করবো সেগুলো তৈরি হচ্ছে তো ঠিক আছে সঙ্গেই থাকবেন ফিরে এসে আমরা পরের পর্বে যাচ্ছি স্বাগত আরেকবার রহস্যের আয়োজন কুয়াশা এবং সঙ্গে আছি শারমিন এবং ব্রতি আমরা ব্রতি যে জায়গাটা শেষ করেছিলাম সেটা হচ্ছে সাইফুদ্দিন সাহেবের সঙ্গে আয়েশার শেষ কথা হচ্ছিল
আর পুরো ঘটনাটা সাইফুদ্দিন সাহেব আনিস সাহেবকে বর্ণনা
করেছিলেন হ্যাঁ ঘটনাটা সেখান থেকেই কাহিনী শুরু এবং আয়েশা চলে যেতে চাইছেন এবং সাইফুদ্দিন সাহেব তাকে বিদায় জানালেন এবং আয়েশা তার দুঃসম্পর্কে মামার কাছে চলে যাচ্ছেন তার স্বামী মারা যাওয়ার পর সিলেটে তারপরে ঘটনা কি হলো সেটা শুনবো এখন এবং যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিচ্ছি
যে কোনো মুঠোফোন থেকে 8920 নম্বরে অনলাইনে এবিসি রেডিও bd.fm/message আর ফেসবুকে facebook.com/ebisiradiofm89.2 এবং আরজে শারমিনার ফ্যান পেজ SHARMWM দিয়ে দেখলে খুঁজে পাওয়া যাবে সঙ্গে থাকবেন
সাইফুদ্দিন সাহেব তাকে সেই রুমে নিয়ে গেলেন হোটেলের পুরনো সব জিনিসপত্রে ঠাসা রুম ভাঙা চেয়ার টেবিল খাট আলমারি অনেক কিছু আনিস চৌধুরী মনোযোগ দিয়ে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন হঠাৎ তার নজর পড়ে গেল আলমারির দিকে পুরনো দিনের কাঠের আলমারি অনেকদিন ঝাড়া মোছা না করায় প্রায় নষ্টই হয়ে গেছে তবে দেখলেই বোঝা যায় বেশ ভালো কাঠ দিয়ে তৈরি আলমারিটা খুলে ভেতরের জিনিসপত্র দেখতে লাগলেন আনিস সাহেব বেশিরভাগই হোটেলের ছোটখাটো জিনিস পুরনো কম্বল লেপ তোষক ইত্যাদি কয়েকটি তেলাপোকাও ঘোরাফেরা করছে ড্রয়ার খুঁজে কিচ্ছু পাওয়া গেল না হঠাৎ একটা ড্রয়ারের এক কোনায় ছোট্ট একটা কাগজের টুকরা পেলেন আনিস চিরকুটের মতো একটা ছেঁড়া কাগজ সাইফুদ্দিন সাহেব যাতে না দেখেন ওইভাবে তিনি চিরকুটটা হাতে মুঠোয় নিলেন তারপর চুপচাপ নিজের পকেটে ঢুকিয়ে ফেললেন আরো কিছুক্ষণ রুমটা দেখে
আনিস সাহেব সাইফুদ্দিনকে বললেন,
না এখানে ইন্টারেস্টিং কিছুই নাই, চলুন যাই।
তারপর দুজন উপরে চলে এলেন। কথা বলতে বলতে প্রায় রাত হয়ে গিয়েছিল। আনিস চৌধুরীর কাছ থেকে সেদিনের মতন বিদায় নিয়ে ফিরে গেলেন সাইফুদ্দিন সাহেব। সাইফুদ্দিন চলে যাওয়ার পর আনিস পকেট থেকে চিরকুটটা বের করলেন, একটা ঠিকানা লেখা, সিলেটের একটা জায়গা। আনিস বেশ কয়েকবার সিলেটে গেছেন, তবে জায়গাটা ঠিক চিনতে পারলেন না। তবে ঠিকানা পরে আন্দাজ করলেন জায়গাটা সিলেট শহরেরই কোথাও হবে। কিছুক্ষণ কি যেন ভাবলেন আনিস সাহেব, তারপর ফোন করলেন তার বন্ধু মাসুদের মোবাইলে।
হ্যালো
মাসুদ, আমি আনিস।
ওই তুই, তিন দিন থেকে তোর কোনো খবর নেই, বেঁচে আছিস নাকি একদম মরে গেছিস?
আরে তোর কি ধারণা আমি ভূত হয়ে তোর সঙ্গে কথা বলছি?
কে জানে, হতেও তো পারে। কই তুই?
সুন্দরবন।
এবার কি গল্পের চরিত্রটা তাহলে সব সুন্দরবনের রয়্যাল বেঙ্গল?
আরে ফালতু রাখ, এবার একটু কাজের কথায় আয়। আচ্ছা ওই টুকের বাজার জায়গাটা সিলেটে না?
সদরের কাছাকাছি যেতে হবে বোধহয় রে।
আচ্ছা তোকে একটু ওখানে যেতে হবে।
কেন?
একজনের খোঁজ করতে।
একটু ঝেড়ে কাজ তো বাবা।
মাসুদকে মোবাইলে পুরো কাহিনীতে সংক্ষেপে বললেন আনিস সাহেব। তারপর ঠিকানাটা দিয়ে তাকে বললেন, পারলে যেন ওই ঠিকানায় গিয়ে একটু খোঁজ নিয়ে দেখে আসে যে ওইখানে কে থাকে। বন্ধুর এসব উদ্ভট অনুরোধের সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত মাসুদ। তাছাড়া এই ধরনের কাজে আনিসকে সাহায্য করতে তার খুব ভালোও লাগে। অন্য কাউকে পাঠালে হয়তো গড়বড় হয়ে যাবে, তাই মাসুদ ঠিক করলো সে নিজেই সিলেট যাবে। বাসায় বউ আর ছেলেকে জরুরি কাজ আছে বলে সেদিন বিকেলের ফ্লাইটেই তিনি সিলেট চলে গেলেন। আনিসের ধারণাই ঠিক, ঠিকানাটা সিলেট শহরের মধ্যেই, তবে একেবারে মেইন টাউনে না, শহর থেকে এয়ারপোর্টের দিকে একটা রোড গেছে। ওই রোডের দুপাশে চা বাগান, তার মাঝেই ফাঁকে ফাঁকে বেশ কিছু বাড়ি আছে। ঠিকানাটা ওই রকম একটা বাড়িরই। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করতে করতে সেই বাড়িটা খুঁজে পেল মাসুদ। আশেপাশে খুব একটা বাড়িঘর নেই, জায়গাটা বেশ নিরিবিলি। মাসুদ বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর দরজায় নক করলো। কয়েকবার নক করার পর একজন বয়স্ক মতন লোক এসে দরজা খুলে দিলেন।
কারে চাই? এটা কার বাড়ি? আজব মাল তো, কার বাড়ি না যাই না ধাক্কাইতেছেন কেন? আপনি কারে চান সেটা আগে কম
না। আসলে এই বাড়ির মালিকের সঙ্গে আমি তো কথা বলতে এসেছি, কিন্তু মালিকের নামটা আসলে ঠিক জানি না।
মালিক কথা বলবো না, যা বলার আমারই কম।
আমি না একটু কথা বলেই চলে যাব।
বললাম তো আমারই কম।
কি মুশকিল, আপনাকে বললে তো আমার হবে না।
ওইসব হইব না, আমাকেই বলতে হইব কম।
এ কি মামা বাড়ির আবদার নাকি?
আশ্চর্য। আমিও আশ্চর্য।
কি হয়েছে?
কিছু না ম্যাডাম।
কি হয়েছে? আপনি কাকে চান?
জি আমি এই বাড়ির মালিকের সঙ্গে একটু কথা বলতে চাই।
কি বলতে চান?
জি সেটাও আমি মালিককেই বলবো।
দেখছেন ম্যাডাম কি রকম ঘিরিঙ্গি লোক।
থামতো, আমি এবারে মালিক, বলুন।
আপনার নামটা?
আশা।
সঙ্গে সঙ্গে মাসুদ সাহেবের মনে পড়ল ফোনে তাকে আনিস যে মহিলার কথা বলেছিল যার স্বামী খুন হয়েছে, তার নাম আয়েশা।
আপনি কি খুলনা সেই ছায়াবিটি হোটেলের মালিক আয়েশা?
হ্যাঁ, কিন্তু হোটেল তো আমরা অনেক আগেই বিক্রি করে দিয়েছি।
আমি আপনার পুরো ঘটনাটি শুনেছি আমার এক বন্ধুর কাছে। নাম বললে হয়তো চিনবেন, আনিস চৌধুরী, রাইটার। যদি কিছু মনে না করেন প্লিজ আপনার সাথে একটু কথা বলতে চাই।
আপনি ভেতরে আসুন।
ভেতরে ঢুকে মাসুদ খেয়াল করলো বাসার বেশিরভাগ জিনিস, যেমন আসবাবপত্র, এমনকি আয়েশার পরনের কাপড়ও বেশ দামি মনে হচ্ছে। সে যেখানে বসেছে সেখান থেকে আয়েশার বেডরুমের একটুখানি দেখা যাচ্ছে দরজার ফাঁক দিয়ে। দূর থেকে দেখেও বোঝা যাচ্ছে বেডরুমের ডাবল খাটটাও খুব দামি। আয়শা বাসার একটা কাজের মেয়েকে ডেকে বললেন চা দিতে, তারপর এসে বসলেন ড্রয়িং রুমে।
আপনার স্বামীর খুনি মানিক ধরা পড়েছে?
না, প্রথম কিছুদিন অনেক দৌড়াদৌড়ি করেছি, থানা পুলিশ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। মানিক কোথায় চলে গেছে কেউ বলতে পারে না। আর ধীরে ধীরে দেখলাম পুলিশও কাজে ঢিল দিয়ে দিল, আর গায়ে লাগালো না। তখন সব ছেড়ে ছুড়ে দিয়ে এখানে চলে এলাম।
আসলে খুবই দুঃখজনক এটা। আচ্ছা, ইনি কে?
ওর নাম আজিজ, এখানকার কেয়ারটেকের মতো। আমার তো বয়স হয়ে গেছে, এখন সব কাজ করতে পারি না, তাই আজিজকে দায়িত্ব দিয়েছি। সেই মূলত বাজার টাজার করে, বাড়ি দেখাশোনা করে। আরেকজন আছে কাজের মেয়ে, আমাদের কোনো ছেলে মেয়ে ছিল না। আর জানেনই তো, একা একা থাকাও তো বেশ মুশকিল। আচ্ছা, আমি যে এখানে আছি এটা আপনি কিভাবে জানেন? আমি তো এখানে আসার আগে কাউকে ঠিকানা দিয়ে আসিনি।
ওই যে বললাম, আমার বন্ধু আনি, সেই আমাকে মূলত এই ঠিকানাটা দিয়েছে। কিন্তু কিন্তু আনিস কিভাবে পেয়েছে এটা বলতে পারবো না।
আশা বোধহয় কথাটা বিশ্বাস হলো না, সে কেমন সন্দেহের চোখে তাকালো মাসুদের দিকে। এই বাড়িটা কিভাবে পেলেন এটা জিজ্ঞেস করতে আয়েশা জানালেন যে এটা আসলে তার এক মামার বাড়ি। আয়েশার স্বামী মারা যাওয়ার পর তিনি তো প্রায় অসহায় হয়ে গিয়েছিলেন, তখন তার এক মামা তাকে এই বাড়িটা দিয়ে থাকতে বলেছিলেন। তিনি এখনো তাকে মাঝে মাঝে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। এইভাবেই আপাতত চলছে আয়েশার জীবন। মাসুদ সাহেব একটা বিষয় বেশ ভালোভাবে লক্ষ্য করলেন, মহিলা নিজেকে বারবার গরিব গরিব বলল, তার বাড়ির আসবাবপত্র বা কাপড় চোপড়ের কোনো জায়গাতেই অভাবের কোনো ছাপই নেই। টাকা শেষ হয়ে যাওয়ার পর আর বেশি কিছু বললেন না মাসুদ সাহেব। তিনি আয়েশার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলেন হোটেলে, যেখানে তিনি উঠেছিলেন। হোটেলে এসেই ফোন করে আনিস চৌধুরীকে সব খুলে বললেন।
হ্যালো আনিস।
হ্যাঁ বল।
অবাক কাণ্ড, তোর দেয়া ঠিকানাটাতে আয়েশা নিজেই থাকেন। হুম, মানে
মানে আমি অনেক আগেই আন্দাজ করেছি, আর কি দেখি তাই বল।
বাড়িটাতে মূলত একাই থাকেন, একজন কেয়ারটেকার আর একটা কাজের লোক আছে।
কেয়ারটেকারের বয়স কিরকম?
কত হবে, এই ধর মধ্যবয়স্ক।
তুই এখনই ঢাকায় ফিরিস না, আর তুই একদিন ওখানে থাক, আর বাড়িটার উপর একটু কড়া নজর রাখবি।
আরে ঢাকায় এক গাদা কাজ আছে।
আরে কাল আবার কথা হবে, এখন বাই।
যা, দেখে দিল।
মাসুদ কিছুই বুঝতে পারলেন না। ওদিকে বন্ধুর কাছ থেকে সব শুনে আনিস সেদিন রাতে পুরো ব্যাপারটা নিয়ে অনেক ভাবলেন। ভাবতে ভাবতে তার সামনে এই খুনের রহস্য পরিষ্কার হয়ে গেল। পরদিন সকালে উঠেই তিনি সাইফুদ্দিন সাহেবকে ফোন করলেন। জরুরি তলব পেয়ে কিছুক্ষণের মধ্যেই সাইফুদ্দিন সাহেব এসে হাজির হয়ে গেল।
বেশ ইন্টারেস্টিং জায়গায় আমরা আছি এই মুহূর্তে। বেশ, আসলে সর্দন থেকে ধন্যবাদ দিতে হয়। এখনো এত বছর পরেও তার গল্প যখনই আমি পড়ি, ব্যোমকেশ সমগ্র যখনই আমি হাতে নেই, আমি প্রায় পড়ি, মানে পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি।
জানা গল্প, তারপরও বারবার পড়তে কিন্তু একটুও খারাপ লাগে না। এখানে যেটা হচ্ছে, শেষ মুহূর্তে আমরা দেখলাম যে আনিস সাহেবের কাছে খুনের রহস্য পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু আমাদের সঙ্গে যারা আছে তাদের কাছে কি খুনের রহস্য পরিষ্কার হয়েছে কিনা জানতে চাইবো আরেকবার। দিশা ঠিকানা আপনার 200 যে কোনো মুঠোফোন থেকে অনলাইন এবিসি রেডিও bd.fm/message, সেই সঙ্গে ফেসবুকে যারা বসে আছে তারা এবিসি রেডিও FM 89.2 ফেসবুক পেজ এবং আরজে শারমিনের ফেসবুক পেজ, আরজে SHARMWN দিয়ে লিখলেই খুঁজে পাওয়া যাবে। প্রচুর বন্ধু আজকে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, কেউ বলছে এত তাড়াতাড়ি কেন শুরু করেছো, তারা শুনতে চায় গল্পের একটুখানি।
যেমন এক বন্ধু লিখে পাঠিয়েছে যে তাড়াতাড়ি শুরু করে, আসলে কুয়াশার গল্প শুনতে গেলে প্রথম একেবারে 11টার খবরের পর থেকে থাকতে হবে, কখন শুরু করে ফেলবে সেটা কিন্তু আমরা বলবো না।
এবং কখনো কখনো এরকম ডাবল ধামাকা থাকতে পারে, একদিনে দুটো রহস্য,
এবং ধান খেতে চান অদ্ভুত এক নামে সে লিখে পাঠিয়েছে, ওয়াও একসঙ্গে দুটো মজা, তার মানে দুই উইকস এর গল্প আজকে একসঙ্গে শুনতে পাবো। তার মানে এই নয় যে সামনের উইকে কোনো গল্প শুনতে পাচ্ছি না, সামনের উইকেও কুয়াশায় গল্প।
কখনো কখনো বিশেষ কারণে দেখা যায় না, কোনো কারণে শো হয় না, তো সেই সব কারণে আমরা আগে থেকেই সেটা পুষিয়ে দিচ্ছি, ব্যালেন্স করে দিচ্ছি।
না আসলে মোটেই তা না, আমরা সবসময় চেষ্টা করি বা চেষ্টা করবো যে কুয়াশার গল্প যেতে আমরা প্রতি পর্বে নতুন, বিশেষ করে আজকে তো দুটো গল্প শোনা যাচ্ছে,
দুটোই নতুন।
হ্যাঁ দুটোই নতুন, খুব ভালো লাগছে আজকের গল্পটা। মোহাম্মদ নয়ন খান লিখেছেন, খালিদ ইমরান লিখেছেন, কোনো মন্তব্য করেননি, মোশিউর রহমান সুমন লিখেছেন, আজকের কুয়াশা খুব ইন্টারেস্টিং অ্যান্ড ভালো লাগছে। মোশনলেস সুহান লিখেছেন, হুম মনে হচ্ছে ভয় পাচ্ছি, দারুণ একটা প্রোগ্রাম, কিপ ইট আপ শামিন আপু অ্যান্ড প্রতি আপু। আপু ঘটনাটা জমে গেছে আর দীর্ঘ এসএমএস, এত সময় পেল কোথেকে, প্লিজ অ্যাডমি লেখার, মাই গড।
আচ্ছা অনেকেই কিন্তু বলছে যে মানে আমরা যেটা জানতে চাইছিলাম কার কাছে কি মনে হচ্ছে ফোনের রহস্য, চট্টগ্রাম থেকে রায় বলছে মানিক এবং আয়েশা মিলে ফোন করেছে মান্নানকে, তারপরে শুভ আদিমপুর থেকে বলেছে আয়েশা মান্নানের খুনের সাথে জড়িত, রায়হান বলছে মিরপুর থেকে পরকীয়া প্রেমের কারণে মান্নানকে জীবন দিতে,
দেখা যাক কি। জান্নাতি ইবলিশ লিখেছে, উফ থামলা কেন, একটু থামতে হবে মাঝে মাঝে, নাহলে যে একটানা শুনে ফেললে তার মজা থাকতো না কোনো, মাঝে মাঝে একটু আটকে দেবো আমরা,
চিন্তা করার
সময় দিতে হবে। আর আবদুল্লাহ আল মারুফ লিখেছে, পরকীয়া বুঝতে পারছি না শেষটা কেমন হবে, লিখেছে বাদল সরকার নিলয়, নীরব চক্রবর্তী লিখেছে জটিল গল্প কি বলবো জবাব নাই, অনেক ভুইয়া লিখেছে জটিল ঘটনা মনে করেছিলাম ভালো হবে না কিন্তু অসাধারণ হচ্ছে, একজন লিখেছে পুরাই হিপ হপ, নাদিম পলাশ লিখেছেন মনে হচ্ছে মহিলাটাই খুনের সাথে জড়িত, আজি নীরব লিখেছে আপু আমার অনেক ভয় লাগছে এখন কি করব প্লিজ অ্যান্সার মি, কি করবে বাতি টাতি নিভিও না, বাতি না নিভিয়ে শোনো
আর ভয় কাটাতে হলে পুরোটা শুনতে হবে।
রিয়াজ লিখেছে ঘুমোতে হবে হারিয়া আপ্পি, তাড়াতাড়ি করবার চেষ্টা করছি, ঘুমোতে হলে তো একটা গল্প মিস করে যাবে। আমার মনে হয় খুনির সাথে আয়েশা জড়িত, নাইম বিশ্বাস লিখেছে আপু আয়েশা তার হাজবেন্ড কে খুন করে মানিকের সাথে পালিয়ে আসছে, বাবা অনেক কিছু ভেবে ফেলেছে আশিক হোসেন। আপু অসম লিখেছে শামসু পাঠান, এস আই ইমন লিখেছে মনে হচ্ছে আয়েশা মেরেছে, আর সবার দৃষ্টি কিন্তু আয়েশার উপরে
এবং সবাই আয়েশাকে দায়ী করছে তার স্বামী মান্নান খুনের জন্য।
হ্যাঁ
এথিকা বলছে আউটস্ট্যান্ডিং স্টোরি, শ্রী গ্রীষ্ম ফার্মগেট থেকে আয়েশা এবং মান্নানের বন্ধু প্ল্যান করে মান্নানকে হত্যা করেছে, মানে মানিকের কথা বলেছে।
শামিন আপু আমার মনে হয় আয়েশা খুনটা করিয়েছিল, আমির হোসেন আমান হোসেন আরমান হোসেন লিখেছেন, খুব ভালো লিখেছে রকিবুল ইসলাম রকিব, আর ভয় আপনাদের পাইছে একজন লিখে পাঠিয়েছে, একটা খুনের সাথে আয়েশা জড়িত একই কথা বারবার পাচ্ছি আমি, মনে হচ্ছে পরের ঘটনাটাও ভালো হবে অবশ্যই, এটা লিখেছে অনিক ভুইয়া, মেঘ মেঘ ডাকা কালো রাত লিখেছে মান্নানের খুনের সাথে আয়েশার হাত আছে, শামিন আপু দুইটা পর্যন্ত শুনবো, সুমন দাস লিখেছে অবশ্যই দুটো পর্যন্ত শুনতে হবে নাহলে দুটো গল্প কি করে শেষ করবে, আর রাহির লিখেছে হাসি পাঠিয়েছে আর কিছু লিখিনি, আর অসম লিখেছে রিমিক্স সবুজ অনেক বেশি ভালো লাগছে, লিখেছে তন্ময় রহমান শরীফ, উফ দারুণ লিখেছে লিখন লিখন মোল্লা, আম শিওর মানে ভালো লাগছে তার রিয়াজুদ্দিন রয়্যাল, তাও একটু ডিটেল লিখতে ভালো হতো, আর সবাই লিখেছে তার ওয়াইফ জড়িত।
খোকা আবার এক ধাপে গিয়ে, আমার মনে হয় আশা এবং মানিক দুজন বিয়ে করে সুখে আছে, তারা দুজন মিলে মান্নানকে খুন করেছে।
এখন এটা শেষ পর্যন্ত না গেলে তো বোঝা যাবে না, সব মতামতই আমরা নিচ্ছি এবং পাচ্ছি যে কে কি ভাবছে সেটা আমরা জানতে পারছি তাদের এসএমএস এর মাধ্যমে। আর আমার এসএমএস টা পড়ো না কেন, শামসু পাঠান আমি পড়লাম একটু আগে আপনার এসএমএস, শিওর পারহ্যাপস দিস ম্যান ওয়াজ কিল বাই হিজ ওয়াইফ, রেমন্ড মৃদুল মিত্র লিখেছেন, নাইম বিশ্বাস লিখেছেন আমার মনে খুনির সাথে আয়েশা জড়িত, ফজল রাব্বি রূপক ভালো লাগছে, আগের গুলো মিস করেছি আর্কাইভে পেয়ে যাবে লিখেছে রাহিদ, আমার মনে হয় মান্নান খুন হয়নি, খুন হয়েছে মানিক, মারজান আক্তার মারু, মাথা ব্রেন মনে খুব বেশি কাজ করছে ভালোই, সুমন দাস লিখেছে শামিন আপু দুটো পর্যন্ত শুনবো, তো ঠিক আছে আমরা মনে হয় পরের গল্পে যাবার আগে একটুখানি বলে যাই যে আনিস চৌধুরী ব্যাপারটা এত বেশি মানে জড়িয়ে গেল বা এত বেশি ইনভলভ হয়ে গেল সেই ঘটনাটার সঙ্গে, যার ফলে আনিস চৌধুরী তার এক বন্ধু তার সঙ্গে যোগাযোগ করলো, যোগাযোগ করে বলে তাকে সিলেট যেতে, কারণ সে যখন সেই বাড়ি সেই রুমটা যেই রুমে আয়েশা এবং মানিক এবং মান্নান দুটো নাম কাছাকাছি হয়ে যাওয়ার খুব প্রবলেম হচ্ছে, আয়েশা এবং মান্নান যেই রুমটায় থাকতো সে দেখতে চাইলো সাইফুদ্দিন সাহেবের কাছে, এবং সাইফুদ্দিন সাহেব যথারীতি তাকে চাবি দিলেন এবং সেই ঘরে ঢুকে দেখলো সব পুরনো আসবাবপত্র। একজন রহস্য উপন্যাসে কিন্তু আসলে নিজেই একজন ডিটেকটিভ বা গোয়েন্দা আমি বলবো, সে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে সব দেখতে লাগলো এবং দেখলো যে আলমারির ড্রয়ার প্রেসার খুলে তেমন কিছুই পেলো না, একটা জায়গায় সে একটা
ছোট্ট
চিরকুট পেলো যেখানে দেখলো যে সিলেটের একটা ঠিকানা রাখা, এবং তার কাছে কেন জানি মনে হলো যে এই ঘটনার সঙ্গে বা এই খুনের সঙ্গে একটা সূত্র আছে কোথাও একটা। সে তখন তার বন্ধু মাসুদকে ফোন করেছে, যে মাসুদ তার সঙ্গে সবসময় একটা খুব সুসম্পর্ক, মাসুদ তার সঙ্গে তার পাশে থাকে তার সব কাজে, মাসুদকে বলো সিলেটে সেই ঠিকানায় গিয়ে খোঁজ নিতে যে ওইখানে কে আছে। তো আমরা দেখলাম যে মাসুদ সেই ঠিকানায় গেল এবং ঠিকানায় গিয়ে দেখলো সেখানে আয়েশা আছে
এবং
তাদের সঙ্গে তাদের কথা কথোপকথন আমরা শুনলাম, এবং মাসুদের যেটা একটা মনে হচ্ছে আয়েশার মনে হলো যে তার অবস্থা বেশ ভালো,
যদিও আয়েশা নিজেকে বারবার বলছে
টাকা পয়সা তেমন নেই স্বামী মারা যাতে অবস্থা, কিন্তু তার ঘর বাড়ি আসবাবপত্র পোশাক আশাক দেখে একবারের জন্য মনে হয়নি মাসুদের যে তার অবস্থা খারাপ। তো তারপরে সে তারপরে আমরা আমাদের শুনি, তারপরে আমরা শুনলে মানে বাকিটা বুঝতে পারবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি রয়েছে, বিরতির পরে আমরা আবার মূল গল্পে চলে যাবো কোনো কথা না বলেই, তারপর ফিরে আসছি, সঙ্গেই থাকবেন এবং সঙ্গে আছি শারমিন এবং ব্রতি, চলছে কুয়াশা এপিসোড রেডি এফ 89.2, লিখে পাঠাবার ঠিকানা 8920 যে কোনো মোবাইল থেকে, এবং আজকে শারমিনের ফ্যান পেজ এপিসোড রেডি এফ 89.2 ফ্যান পেজ আছে, এবং ABC Radio BD.FM এ লগ ইন করে যারা শুনছেন তারা SMS পাঠাতে পারেন ABC Radio BD.FM/message, সঙ্গে থাকুন।
কি ব্যাপার বলুন তো, এত জরুরি তলব?
আপনি চলে এসেছেন, অনেক ধন্যবাদ। প্রথমে ভালো খবরটা দিয়ে নিই, আমার গল্পের প্লট পাওয়া গেছে, আর খারাপ খবরটা হলো এই গল্পের শেষটা জানতে হবে, আর শেষটা জানতে হলে আজই আমাকে ঢাকা চলে যেতে হবে।
সে কি?
হ্যাঁ, তাছাড়া কোনো রাস্তা নাই, আপনার সাথে পরিচিত হয়ে ভীষণ ভালো লাগলো আর আমি ভীষণ লাভবান হয়েছি ভাই।
সে না হয় হলেন, কিন্তু আমি ভেবেছিলাম আপনি আরো কয়েকদিন সাহেবেশি হোটেলে থাকবেন।
এই যাত্রায় আর পারছি না এতদিন ভাই, নেক্সট বার অবশ্যই হাতে সময় নিয়ে আসবো, কথা দিলাম।
এমন জরুরি তরফ করে ডেকে এনে এমন খবর দেবেন জানলে আসতামই না।
প্লিজ প্লিজ সাইফুদ্দিন ভাই মন খারাপ করবেন না, বন্ধু হয়েছি যখন তখন আবার দেখা হবে, আবার কথা হবে, প্লিজ মন খারাপ করবেন না।
ঠিক আছে ভাই, ভালো থাকবেন।
আপনিও ভালো থাকবেন সাইফুদ্দিন ভাই।
আনিস চৌধুরী সাইফুদ্দিনকে খুনের রহস্য খোলাসা করে বললেন না, কিন্তু কাপড় চোপড় গুছিয়ে সেদিনই বাসে করে ঢাকায় ফিরে আসলেন, তারপর ঢাকা থেকে রাতের বাসে সিলেট। আসার আগে মাসুদকে আবার ফোন করে দিলেন সে যেন আয়েশার বাড়ির উপর নজর রাখে। মাসুদ বলল যে সে আজকেও একবার বিকেলে ওই বাড়ির চারপাশ ঘুরে এসেছে, দূর থেকে নজর রেখেছে, কিন্তু অস্বাভাবিক কিছুই চোখে পড়েনি। পরদিন সকালে আনিস এসে সিলেটে পৌঁছলো ভোরের দিকে, পৌঁছেই সে মাসুদকে বলল রেডি হয়ে নিতে, তারপর দুজনে মিলে গেল সিলেট সদর থানায়। যাওয়ার আগে ফোন করে সিলেটের এসপি সাহেবের সঙ্গে কিছুক্ষণ কথা বলল, তারপর থানায় গিয়ে আনিস চৌধুরী ওসি সাহেবের সঙ্গে অনেকক্ষণ আলাদা রুমে বসে কি যেন বললেন। কথা শেষ হওয়ার পর ওসি সাহেব কয়েকজন পুলিশ নিয়ে আনিসের সঙ্গে গাড়িতে রওনা দিলেন। আনিস মাসুদকে বলল আয়েশার বাড়িটা চিনিয়ে দিতে। পুলিশ জিপের সামনের সিটে বসে মাসুদ ডিরেকশন দিল, প্রায় আধ ঘন্টার মধ্যেই তারা আয়েশার বাড়ির সামনে পৌঁছে গেল। জিপটা একটু দূরে দাঁড় করিয়ে রেখে মাসুদ ওসি সাহেব আনিস আর কয়েকজন পুলিশ গেলেন আয়েশার বাড়িতে, এবং সেখানে গিয়ে তারা সবাই অবাক হয়ে গেলেন।
স্যার, বাসাতে কেউ নেই, দরজা তো তালা মারা।
হোয়াট?
আমি কালো দেখেছি, কোথায় গেল?
সম্ভবত কিছু টের পেয়েছে, চলুন আশেপাশের বাড়িগুলোতে একটু খোঁজ করি।
কে?
থানা থেকে, খুলুন একটু দরজা।
জি বলেন।
এই বাড়ির লোকজন কোথায় জানেন?
না ঠিক বলতে পারবো না, ওদের সাথে তেমন পরিচয় নাই।
আচ্ছা সরি, বিরক্ত করলাম।
না ঠিক আছে।
ওজি হ্যাঁ, আচ্ছা ওই সামনের ওই দোকানটাতে একটু যাবেন?
ঠিক আছে চলুন দেখি।
এই এজে ভাই, এই বাড়ির লোকজন কোথায় গেছে বলতে পারবেন?
হই গেছে থা তো হইতে পারুন না, তাই হয়ে যায়নি গেছে, খাইল মাইর যাচ্ছে একখান সিএনজি লই।
কে কে ছিল বলতে পারবেন?
হ এই বাড়ির খেয়ারটেকার আর বাড়ির মালকিনা ছিল।
পালিয়েছে। আচ্ছা চলুন সবাই।
কোথায়?
বাড়ির ভেতরে, তালাটা ভাঙতে হবে।
ওসি সাহেব বাসার তালা ভাঙের নির্দেশ দিলেন। তালা ভেঙে আয়েশার ঘরে ঢুকল পুলিশ। সবকিছু আগের মতোই আছে, যেমন মাসুদ সেদিন দেখে গিয়েছিলেন। আয়েশা কিছুই নিয়ে যায়নি, তবে বাসার মধ্যে একটা আলমারি পাওয়া গেল আয়েশার বেডরুমে। সেটা ড্রয়ারগুলো খুলে দেখা গেল সবগুলোই ফাঁকা। বোঝা যাচ্ছে ড্রয়ারগুলোতে কিছু একটা ছিল, কিন্তু আয়েশা যাওয়ার সময় সেগুলো নিয়ে গেছে। আলমারির ভেতরে তল্লাশি করে কাপড়ের ভাঁজে একটা ছবি পাওয়া গেল, স্বামী স্ত্রীর ছবি। বোঝাই যাচ্ছে এটা আয়েশা এবং তার স্বামী মান্নানের ছবি, হয়তো তাদের বিয়ের পরপর তোলা। দুজনকেই বেশ ইয়াং দেখা যাচ্ছে ছবিতে। ছবিটা দেখে মাসুদ সবচেয়ে বেশি অবাক হলো।
আরে এই লোকটা কে? আয়েশার পাশে?
এটা আয়েশার স্বামী মান্নান, যিনি খুন হয়েছেন।
মানে খুন হবে কেন? এই লোকটাকেই তো আমি সেদিন এই বাড়িতে দেখেছি, সে বাড়ির কেয়ারটেকার।
তুই ঠিক দেখেছিস, এই সেই লোক।
হ্যাঁ অবশ্যই, আমার ভুল হতে পারে না। এটা হয়তো ইয়ং বয়সের ছবি, কিন্তু এই লোকটার চুল দাঁড়ি পাকলে যেমন হবে তেমনই ছিল সেদিনের কেয়ারটেকার।
তাহলে যা সন্দেহ করেছিলাম তাই ঠিক।
কি সন্দেহ করেছিলি?
এখন না, আগে হোটেলে যাই তারপর বলছি।
ওসি সাহেব।
সরি আনিস সাহেব।
ইটস ওকে। আচ্ছা কিছুদিন এই বাড়িটার উপর নজর রাখা যাবে?
নিশ্চয়ই যাবে, তবে আমার ধারণা তারা আর এমুখ হবে না।
আমারও মনে হয় না আয়েশা কোনোদিন এই বাড়িতে আসবে। তবুও যতদিন পারেন ততদিন নজর রাখেন।
ঠিক আছে নিশ্চয়ই রাখবো।
পুরো ব্যাপারটা দেখে সবচেয়ে বেশি অবাক হলো মাসুদ। তার পুরো কাহিনী শুনতে আর তর হচ্ছিল না, কিন্তু আনিস তাকে হোটেলে পৌঁছানোর আগ পর্যন্ত কিছুই বলল না। হোটেলে পৌঁছে আনিস মাসুদকে বলল দু কাপ চায়ের অর্ডার দিতে। তারপর চা খেতে খেতে মাসুদ বলল, এবার পুরো কাহিনী বল, কিভাবে কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। আনিস তাকে পুরো কাহিনী আবার শুরু থেকে বলা শুরু করলো। ছায়াবিতি হোটেল বিক্রি করা নিয়ে ঝামেলা শুরু হওয়ার পরেই আয়েশা এবং মান্নান বুঝতে পেরেছিল তারা চেষ্টা করলেও এই বিক্রি ঠেকাতে পারবে না। তাই তখন দুই স্বামী স্ত্রী মিলে ভয়ঙ্কর এক পরিকল্পনা করবে, আর সেই পরিকল্পনা হচ্ছে মানিককে মেরে ফেলে পুরো টাকা নিজেরা নিয়ে নেওয়া। মানিকের যে টুকটাক অবৈধ ব্যবসা আছে সেটা তারা স্বামী স্ত্রী আগে থেকেই জানত, সুতরাং যে কোনো অপরাধ করে তার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়াটা খুব সহজই হবে। পরিকল্পনা অনুযায়ী যেদিন ঘটনা ঘটে সেদিন রাতে মান্নানি মানিককে হোটেল থেকে ডেকে নিয়ে গিয়েছিল।
কে?
আমি খোল।
কি রে এত রাতে?
তোর সাথে একটু কথা ছিল বাইরে আসলি।
এখানেই বল না।
এখানে বলা যাবে না, ঝামেলা আছে, জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে।
আমার বন্ধু
ধরো
তারপর নৌকায় করে নদীর ওই পারে নিয়ে লাশ ফেলে আসে জঙ্গলের মধ্যে। ওই জঙ্গলে কিছুদিন থাকলে লাশ এমনিতেই পশু পাখি খেয়ে নষ্ট করে ফেলবে, এটা ঠিকই জানতো মান্না। ঠিক তাই হলো। পরে যখন পুলিশ লাশ খুঁজে পেয়েছিল তখন আর সেটা চেনবার কোনো উপায় ছিল না। তবে গায়ের পোশাক দেখে আয়েশা সেটাকে নিজের স্বামীর লাশ বলে দাবি করেছিলেন। যদিও এটা ছিল সাজানো, তার স্বামী ততক্ষণে টাকা পয়সা নিয়ে মানিকের ড্রেস পরে পালিয়ে গেছে। যাওয়ার আগে পরিকল্পনা অনুযায়ী কাগজে ঠিকানা লিখে দিয়ে গিয়েছিলেন আয়েশার কাছে। কথা ছিল এদিকে সব ঝামেলা শেষ হলে সে ওই ঠিকানায় স্বামীর কাছে চলে যাবে, দুজনে মিলে ভোগ করবে মালিকের টাকা পয়সা। আয়েশা দেখতে ভোলা ভালো হলেও তার সাহস ছিল যথেষ্ট। সে ঠিকই এদিকে সব সামাল দিল, শুধু তাই নয় পুরো ব্যাপারটাই হলো তাদের পরিকল্পনা অনুযায়ী। সবাই ভাবলো আয়েশার স্বামীকে খুন করে মানিক টাকা নিয়ে পালিয়ে গেছে, আসলে ছিল উল্টো, মানিককে খুন করেই আয়েশার স্বামী পালিয়ে গিয়েছিল। যাই হোক, তাদের এই পরিকল্পনা খুব সফল হয়েছিল, কিন্তু আনিস চৌধুরী এই হোটেলে এত বছর পর থাকতে এসেই ঝামেলা করে ফেললেন। আয়েশা আর মান্নানের ঘর তালাশ করতে গিয়ে তিনি সেই ঠিকানা লেখা কাগজটা খুঁজে পেলেন। সেটা দেখার পরেই কিছুটা সন্দেহ হয়েছিল তার। তারপর যখন শুনলেন আয়েশা কিছুদিন পরেই তার স্বামীর খুনিকে খোঁজাখুঁজি করা বাদ দিয়ে চলে গেছে, তখন তার সন্দেহ আরো দানা বাঁধল। আয়েশা ভুল করেছিল, সে হোটেল বিক্রি করে সবকিছু নিয়ে চলে যাওয়ার আগে ভুল করে ঠিকানা লেখে চিঠিটা ফেলে গিয়েছিল। যদিও যাওয়ার আগে মান্নান তাকে বারবার বলে গিয়েছিল কোনো প্রমাণ যাতে রেখে না আসে, তবে সেই ঠিকানা দেখেই যে আনিস এতদূর পর্যন্ত যাবে এটা হয়তো তারা কেউ কল্পনাও করতে পারেনি। তবে যদি কখনো কেউ আয়েশাকে খুঁজেও পায়, তারপরেও যাতে মান্নান যে বেঁচে আছে এটা যাতে বুঝতে না পারে, সেজন্য নিজের বাড়িতেই সে কেয়ার টেকার সেজে থাকত। যদিও মাসুদের কাছে আয়েশার বেডরুমে ডাবল বেড শুনেই আনিসের মনে সন্দেহ হয়েছিল যে এটা দারোয়ান নয়, আয়েশার স্বামীই হবে এবং তারা একই বিছানাতেই থাকেন। আর এত বছর পরে মাসুদ যখন এসে তাদের খুঁজে বের করে খোঁজ খবর নিচ্ছিলেন, তখনই মান্নান বুঝতে পেরেছিল যে কিছু একটা ঝামেলা হয়েছে।
সমস্যাটা কি করে হলো
বুঝলাম না, কি করে ঠিকানা পেলো ওরা?
নিশ্চয়ই ওরা কোনো ইনফরমেশন পেয়েছে, নাহলে এইভাবে ঠিকঠাক ঠিকানা খুঁজে বের করা সম্ভব না।
আমি কি করে করবো? ওখানে তো কাউকে আমি বলে আসিনি আমি কোথায় যাচ্ছি,
তা কি করে জানবো? যাই হোক, টাকা পয়সা বনা টনা যা আছে সব গুছিয়ে নাও, পালাতে হবে। তাহলে কি আমি তোমার জন্য জেলখানায় টানবো?
আমাকে দোষ দিচ্ছ কেন? আমি তো খুন করিনি, খুন করেছি তুমি।
ও, তা পরিকল্পনাটা কার ছিল, আমার নাকি তোমার?
চেপিও না, আমি খুঁজে নিচ্ছি।
আর ওই লোকটা কদিন ধরে নজর রাখছে আমাদের বাড়িতে, এটা নিশ্চয়ই পুলিশের লোক।
আর সময় নষ্ট করা যাবে না, যা করা রাত রাতে। আর শোনো, তুমি একটা বোখানে এসো বাজার থেকে, আর আর শোনো, সিএনজি আনবে তবে এ পাড়া না, সদর থেকে সিএনজি আনবে, ঠিক আছে? হ্যাঁ
ঠিক আছে।
কোনোভাবে ধরার রাস্তা খুলে দেওয়া যাবে না, কোনোভাবেই না।
সেই রাতেই ওরা সবার অগোচরে পালিয়ে যায়। যাওয়ার আগে কাজের মেয়েটাকে হয়তো কিছু টাকা পয়সা দিয়ে সবার অগোচরে বিদায় করে গিয়েছে। তবে আলমারিতে পাওয়া দুজনের ছবি এবং মাসুদের বিবরণ শুনে আনিসের মনে আর কোনো সন্দেহই রইল না যে মান্নান বেঁচে আছে এবং সেই সেদিন রাতে মানিককে খুন করেছিল। তবে আফসোস যে এত কিছু করেও শেষ পর্যন্ত খুনিকে ধরিয়ে দিতে পারল না সে, তার আগেই পালিয়ে গেল মান্নান আর আয়েশা। হয়তো এখন অন্য কোথাও অন্য কোনো পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে লুকিয়ে আছে তারা। পুরো কাহিনী শুনে মাসুদ বলল, খুনি ধরা না পড়লেও রহস্য সমাধান তো করা গেছে এবং আনিস তার নতুন উপন্যাসেরও দারুণ একটা প্লট পেয়েছে। শেষ হয়ে গেল আমাদের প্রথম গল্পটি, এবং যে কথাটা আমার মনে প্রথমেই মনে আসলো সেটা হচ্ছে যে খুনি যত বড় চালাকই হোক না কেন, কোথাও না কোথাও সে একটা ভুল করে যায় বা কোনো একটা ক্লু সে রেখে যায় যার কারণে সে ধরা পড়ে।
আয়েশা আর মান্নান এখন যেহেতু বাড়ি ভাড়া করে কোথাও না কোথাও বসবাস করছে, সেটা হতে পারে আপনার আমার যে কারো বাসার পাশে,
আসলে এটা একটা গল্প থেকে সত্যি ঘটনা হতে গল্প তো হতে পারে, এরকম এরকম অনেকেই আছে আমাদের প্রতিবেশী আশেপাশের লোক যারা নাকি ভয়ঙ্কর অপরাধী, আমরা হয়তো জানি না, হয়তো কোন এক সময় কোন একটা ঘটনার কারণে তাদের সেই ভালো মুখোশটা খুলে যাবে, তখন আমরা জানতে পারবো যে এরা কত বড় জঘন্য অপরাধী। এরকম সমাজের আশেপাশে বহু আছে, চোখ কান খোলা রাখবেন সব সময়, সাবধানে থাকবেন। আমি খুব অবাক হচ্ছি যে দুজন স্বামী স্ত্রী আসলে যে কতখানি ভয়ঙ্কর একটা পরিকল্পনা করে কিভাবে টাকাটা আত্মসাৎ করে নিল,
প্রচন্ড
ঠান্ডা মাথায় খুন করলো, এবং সবকিছুর মূলই হচ্ছে লোভ। লোভের কারণে মানুষ সবচেয়ে নিচে নামে, লোভ সবকিছু, টাকা পয়সার লোভ, মানুষের প্রতি যেরকম চাঁদনী হত্যা সেটাও কিন্তু লোভের ব্যাপারে ছিল, চাঁদনীর প্রতি দুই বা কিছু নর পিশাচের লোভ ছিল, লোভ ছিল বলেই তাকে এত করুণ মৃত্যুবরণ করতে হয়েছে। এবং আরো যত গল্প সবই আমরা দেখেছি যে এরকম ভাবে
কোনো
না কোনো লোভের কারণে। তো দেখা যাচ্ছে মানুষকে যদি ভালো হতে হয় তাহলে সবচেয়ে বড় যে জিনিসটা ত্যাগ করতে হবে সেটা হচ্ছে লোভ,
আর লোভের যে টান সেটাকে ত্যাগ করতে হবে এবং জয় করতে হবে সবচেয়ে বড় কথা, নিজের ভেতরে লোভের যেই পশুটা লুকিয়ে থাকে সেটা।
আর এখন জানিয়ে দিচ্ছি এই পর্বে এই পর্বটি আমাদের জন্য এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পটি স্ক্রিপ্ট তৈরি করেছেন কামরুল হাসান, এবং চমৎকার সাউন্ডের এবং এডিটিং এ ছিলেন হচ্ছে খালিদ। যারা অভিনয় করেছেন তাদের নাম বলে দিচ্ছি, কাফি, সুদীপ দে, এসানুল হক, সাকি, জাহিদুল ইসলাম, হাসান তারিক, জামান সাইফ, রনি, মনির, শাকিল এবং তাজুল।
আরো তো এটা হচ্ছে অভিনয় ছিল,
অভিনয় ছিল পুরো অভিনয়, এবং পুরো কুয়াশাটিমকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি, কারণ প্রচুর পরিশ্রম করতে এই আয়োজন করতে গেলে, মানে অসাধারণ পরিশ্রম।
আর পুরো ব্যাপারটা আমার মনে হয় যে এই সাজানো একটা প্রেজেন্টেশন যেটা, সেটার মধ্যে থেকেই শ্রোতারা বুঝতে পারে যে কতখানি কঠিন একটা টিম ওয়ার্ক আছে।
এবং আমার একটা সবচেয়ে দিন আমার জিনিসটা ভালো লাগে সেটা যে আমরা শ্রোতাদের দেখি অনেক অধৈর্য হয়ে যাচ্ছে, গল্প কখন কখন শেষ হবে বা কখন শুরু হবে, আবার যখন গল্পে ঢুকে যায় তখন আর কেউ বেরোতে চায় না, এখানে হচ্ছে আসল মজা। তো এই ফাঁকে প্রতি যারা এসএমএস পাঠিয়েছে লগ ইন করে সেটাকে পড়া যাচ্ছে আর কি,
চেষ্টা চলছে এখনো কোন একটা কারণে আমাদের।
আচ্ছা তাহলে 8920 তে যারা পাঠিয়েছে
8920 তে, এবং বন্ধুরা মোটামুটি আমাদের মতই টুইস্টটা সবাই একটা জায়গায় ভুল করেছে, যে সবাই ভেবেছে মানিক মানিকই হত্যাকারী এবং মানিকের সাথে আয়েশার কোন ধরনের একটা সম্পর্ক
ছিল, পালিয়ে গেছে, কিন্তু একেবারেই ভুল। হ্যাঁ, আয়েশা অবশ্যই খুনের সঙ্গে জড়িত ছিল, পরিকল্পনাটা তার ছিল, এটা সঠিক হয়েছে। আয়েশা নিজে হাতে খুন করেনি, কিন্তু খুনিকে সহযোগিতা করেছে, অর্থাৎ তার স্বামী মান্নানকে সহযোগিতা করেছে, এবং তারা স্বামী স্ত্রী একসঙ্গে আছে, এখানে কোনো পরকীয়ার বিষয় ছিল না, এখানে ছিল টাকার লোভ।
আর খুন হয়েছে যাকে আমরা খুনি ভাবছিলাম সে নিজেই। এই মুহূর্তে
কি বুদ্ধি থাকলে এইভাবে ঘটনাটা সাজিয়েছে যাতে কেউ কখনো ধরতে না পারে? তাদের দুর্ভাগ্য যে রহস্য উপন্যাসিক আনিস চৌধুরী সেই রেস্ট হাউসে থাকতে এসেছিলেন এবং সে আসার কারণে সবকিছু পাল্টে যায় ঘটনা,
এবং তা যদি না হতো তাহলে কিন্তু তারা বেশ সুখে শান্তিতেই বসবাস করছিল। লিখেছে আমাদেরকে অনাদি, এটা কিভাবে সম্ভব, এত ব্রিলিয়ান্ট প্ল্যানিং একটা মেয়ে এবং একটা ছেলে দুজনেরই, যেটাকে বলে
সম্মিলিত ব্রিলিয়ান্ট কাপল বলতে হবে,
অসাধারণ প্ল্যান ছিল। মেহেদি হাসান অনেক কুমিল্লা থেকে অনেক ট্র্যাজেডি, আশা করছি পরের গল্পটা ভালো হবে।
পরের গল্পটা খুব ইন্টারেস্টিং, সেটাও খুব চমৎকার রহস্যের, এবং পরের গল্পটার জন্য বলছি বন্ধুরা শুরুতে শুনেই প্রচুর মাথা খাটাতে হবে, কিন্তু এই রহস্য উদ্ঘাটন করতে গেলে মাথা না খাটালে এই এই পর্যন্ত যত কুয়াশার গল্প হয়েছে আমি মনে করি ব্যক্তিগত ভাবে এটা হচ্ছে সবচেয়ে আমার খুব পছন্দের একটা গল্প, এমন রহস্যময়, এমন রহস্য আছে এটার মধ্যে, শুরু থেকে শুনতে গেলে শেষ পর্যন্ত আমার মনে হয় না কোনো বন্ধু যদি গল্পটা জানা না থাকে কেউ বলতে পারবে না যে আসলে কি,
মনে হয় না গল্পটা কারো জানা আছে, তারপরও যদি জানা থাকে তাকেও অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। লিখেছে আমাদেরকে বন্ধু রাকিব তুর্য, অনেক ভালো লেগেছে। আর দিদা লিখেছে চট্টগ্রাম থেকে, আর নাভিদ বলছে তার ধারণাটি সঠিক প্রমাণিত হয়েছে। এথিকা বলছে আমি স্পিচলেস। রানা প্রথম শুনছে আমাদের, খুব ভালো লেগেছে আমাদের প্রেজেন্টেশন এবং পুরো টিম ওয়ার্ক এর জন্য অনেক ধন্যবাদ জানিয়েছে। শুভ চট্টগ্রাম থেকে বলছে বাহ হাততালি,
ধন্যবাদ।
নাবিল কেরানীগঞ্জ থেকে বলছে চরম।
আচ্ছা সবাইকে বলছি আমাদের গল্প শেষ হয়ে গেছে একটা, পরের আওয়ারে কিন্তু আমাদের আরো একটি গল্প আছে, সুতরাং কোথাও চলে যাওয়া যাবে না কিন্তু।
যেটা বলছিলাম যে আজকে রহস্য ডাবল, কুয়াশাও একদম দ্বিগুণ ঘন, একটা কুয়াশার আড়ালে কি আছে সেটা আমরা জেনে গিয়েছি, পরের কুয়াশাটার জন্য সঙ্গে থাকতে হবে। লিখেছে আব্দুল নূর, আমাদের নতুন বন্ধু, খুব ভালো লেগেছে এবং ওদের শাস্তি কি হয়েছে তা জানতে চাই।
তারা পালিয়ে গেছে, তারা পালিয়ে কোথায় গেছে কেউ জানে না, তারা ধরা পড়ে নিশ্চয়ই তাদের শাস্তি হতো।
পুতুল লিখেছে অসম হয়েছে, আসলে সত্যি কখনো চাপা থাকে না। লিখেছে আমাদেরকে একলা প্রতীক চট্টগ্রাম থেকে, অসম হয়েছে, মনে হচ্ছে সেকেন্ডটা অনেক ভালো হবে। চট্টগ্রাম থেকে মনে লিখেছে দারুণ, এই গল্পের বইয়ের নাম কি, রাইটার কে?
রাইটার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তার প্রচুর লেখা বইয়েছে এবং শুধু যে রহস্যের গল্প লিখেছেন তা না, তিনি কিন্তু বম্বে টকিজে কাজ, চিত্রনাটের কাজ করতে গেছিলেন বম্বেতে। তার বিখ্যাত ছবি আছে দিলীপ কুমার এবং মধুবালা সম্ভবত আজাদ ছবি, চিত্রনাট্য তার লেখা। এবং তার একটা মজার ছবি আছে বাংলা, অনেকেই দেখেছেন হয়তো, সেটাও তার উপন্যাস দাদার কীর্তি।
ও ইমন লিখেছে ক্লাস সিক্স থেকে, ক্লাস সিক্স এর বন্ধু, নতুন লিসনার, খুব ভালো লেগেছে, ছোট হলেও ভয় লাগেনি একদম। জিশাদ লিখেছে হোয়াট আ স্টোরি, লিখেছে আমাদের নূরে আলম উত্তরা থেকে প্রথম খুদে বার্তা, এবং তার মনে হয়েছে মান্নান খুন হয়নি, আয়েশা এবং মান্নান মিলে দুজন খুন করেছিল এবং তার ধারণা সঠিক হয়েছে, যেন সে ভীষণ খুশি।
সঠিক এখন বললে তো হবে না,
আগে আমি তখন কিন্তু আসে,
এটা আমি বলবো যে এখন শুনে লিখে পাঠিয়ে দিয়েছি।
আর শাফি বলছে চট্টগ্রাম থেকে, টাকার জন্য মানুষ কি না করে, এবং গল্পের প্রেজেন্টেশন অসম ছিল,
ধন্যবাদ
জানিয়েছে সেজন্য। লিখেছে ফামিজা রোমানা, নাইস গল্প, কিন্তু সে ভেবেছিল মান্নান মারা যায়নি, পালিয়েছে, কিন্তু সে তো আয়েশার সাথেই আছে।
এটাই তো ইন্টারেস্টিং, এটাই তো রহস্যের আসল জায়গা, এটা কেউ ধারণাও করতে পারিনি।
বৃত্ত লিখেছে কুয়াশা ইজ দ্য বেস্ট, ধন্যবাদ জানিয়েছে আমাদেরকে, আর একটা বন্ধু এত সুন্দর প্রেজেন্টেশনের জন্য। শেলি কক্সবাজার থেকে বলছে টাকার জন্য বন্ধু বন্ধুকে নয়, বাবাও ছেলেকে খুন করতে পারে। লিখেছে হ্যাঁ, এই ধরনের ঘটনা যদি আমাদের সামনে আসে আমরা সেগুলো
মানুষ অদ্ভুত, মানে খুব তুচ্ছ কারণে কিন্তু কেউ কাউকে খুন করে ফেলতে পারে এবং অনেক জঘন্য ধরনের অপরাধ করতে পারে। খুন বলবো কেন, অনেক চাইতে বড় অপরাধ হয়, যেটা খুনের চেয়ে তো অনেক সময় অনেক অনেক বেশি ভয়ঙ্কর।
উইয়ার্ড ঘোস্ট লিখেছে মিরপুর থেকে, এখন পর্যন্ত একটা পর্ব মিস করেনি কুয়াশার, এবং ব্যাকগ্রাউন্ড আসলেই চমৎকার জানিয়েছে। সারা লিখেছে খুবই ভালো হয়েছে, অর্ঘ লিখেছে কমলাপুর থেকে, মানিক যে খুন হয়েছে মান্নান না, এটা সে তখনই বুঝেছিল এবং এটাও প্রেডিক্ট করেছিল যে জামা তারা চেঞ্জ করেছে, তাই গল্পটা ভালো লেগেছে।
সেটা তো এখন বলে লাভ নেই, সেটা আগে লিখে পাঠালে হতো।
অনেকেই এখন বলছে যে প্রেডিকশন মিলে,
হ্যাঁ হয়তো তারা ভেবেছিল, তোমরা হয়তো ভেবেছিলে মনে মনে, হয়তো ভাবছিল যে জানাবো কি জানাবো না, হতে পারে এরকম মাথা খাটালে কিন্তু বের করা যায় ঠিকই, বিশেষ করে কুয়াশার সঙ্গে বেশিদিন থাকতে থাকতে দেখবেন তোমরা অনেক রহস্যের উদ্ঘাটন করতে পারছো।
যেমন ছোটবেলায় পড়া অনেকগুলো রহস্যের গল্প শেষ দিকে দেখা যেত যে
আমরা বুঝতে পারতাম, প্রেডিক্ট করতে পারতাম, এটা এবং সেটাই হতো। আচ্ছা আমি আমার ফেসবুকে যে যারা লিখে পাঠিয়েছে সেটা পড়ছি। ইমতিয়াজ পারভেজ লিখেছে আপু আজকের গল্প শুনে খুব ভালো লাগলো, কিন্তু তারা ধরা পড়লো, ধরা পড়লে আরো বেশি ভালো লাগতো, আজকের গল্পটার গল্পটা বলার জন্য তোমাদের সবাইকে থ্যাংকস। কিং কানক লিখেছে এই ঘটনাটা কোন ইয়ারে, এটা অনেক আগের লেখা, সর্দিন তো সময়টা ঠিক বলতে পারবো না, তবে বেশ আগে। সাইফুর রহমান জুয়েল লিখেছে ফাইন, নাইম দা কি কি বয় যেন নাইস স্টোরি লিখেছে, আচ্ছা সাইফ ফাহাদ লিখেছে লাভলি, লোভে তাঁতি, সরি আমি লাভলি বলি, লোভে তাঁতি নষ্ট, একদম সত্যি কথা। নাদিম পলাশ লিখেছে লোভ লোভী মানুষকে করে পশু করে তোলে। জুবাইর ইশতি লিখেছে ফার্স্ট স্টোরি ইজ নাইস আপু, সেকেন্ডটা আরো নাইস, সেকেন্ডটা খুবই ইন্টারেস্টিং, আমি আগেই বলছি এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। সালাউদ্দিন তারেক লিখেছে খুব ইন্টারেস্টিং বাট একটু ধোঁয়াশা থেকে গেল, ধোঁয়াশা থেকে গেল মানে কি, অপরাধী দুজন ধরা পড়লো না কিন্তু তারা যে অপরাধী সেটা তো জানা গেছে তাই না,
সেটা পরিষ্কার হয়ে গিয়েছে পুরো।
সো নাইস আরেকজন লিখেছে এমডি মোজাম্মেল লিখেছে আপু আমি কুয়াশার জন্য প্রতি উইকে ওয়েট করি বাট আপনি আমার পোস্ট পড়েন না, পড়েন না কেন বতি আপু, আপনি আমার পোস্টটা কি আপনি আপনি পড়ো নাকি জানি বুঝতে পারছি না, যে আজকে পড়ে দিলাম। রিয়াজউদ্দিন রয়্যাল লিখেছে আপু সিরিয়াসলি ভেরি নাইস অ্যান্ড কমপ্লিকেটেড স্টোরি, রিয়েলি অসম চয়েস, থ্যাংক ইউ। অনেক ভুজা লিখেছে ভেরি নাইস প্রোগ্রাম কামরুল হাসানকে থ্যাংক স্ক্রিপ্ট তৈরি করার জন্য, জানিয়ে দেব। রিমন ঘোষ বাপ্পি লিখেছেন আই লাইক ওয়াশা। জুবাই কক্সবাজার থেকে লিখেছে আপু কি ভাই আপনি ভাষা আমি বুঝতে পারছি না। কামরুল হাসান লিপু লিখেছে আপু একটা ফেলে কি ফেলে গেল ফেলে গেল অ্যাড্রেসটা। আচ্ছা আপু অ্যাড্রেসে ফেলে গেলে আয়েশা, আয়েশা কিভাবে গেলেন? এটা খুব সিম্পল, অ্যাড্রেসটা হয়তো তাকে তার জায়গায় যেটা অ্যাড্রেস তার মুখস্থ হয়ে গেছিল, অথবা সে হয়তো তার ডায়েরিতে টুকে নিয়েছিল। অনেক সময় আমরা থাকি না, আমরা সাধারণত ডায়েরি অ্যাড্রেসের জন্য, ফোনের জন্য অ্যাড্রেসের জন্য ডায়েরি মেনটেন করি, সে হয়তো সেখানে তুলে রেখেছিল, ওইটা সরাতে ভুলে গেছে। খুব সিম্পল, এটা নিয়ে হয়তো দুশ্চিন্তা করবার কিছু নেই। খুব ভালো লাগলো, অর্থহীন সুমন লিখে পাঠিয়েছেন। নীরব চক্রবর্তী, আচ্ছা চক্রবর্তী যা আলাদা করে লিখে দেয়, আমি বলছি চক্রবর্তী, চক্রবর্তী চ্যাটার্জি চক্রবর্তী একটা ওয়ার্ড, আর নিজের নাম যদি সবে লিখে তাহলে কি করে হবে? আপু যাদের এই পৃথিবীতে বিচার হয়নি তাদের বিচার দোজোগে হবে। রেমন্ড মৃদুল মিত্র আবার লিখেছে ও হো হো মানুষ এত চেঞ্জ হতে পারে টাকার জন্য, কিল করতে পারে, এরা কি মানুষ না পশু? যাই হোক, রিয়াজউদ্দিন রয়্যাল আবার লিখেছেন রিয়েলি অসম চয়েস, অনেক ধন্যবাদ জানিয়েছে ঘটনার জন্য। মইনুল করিম, ফাতেমা ইয়াসমিন, জেমিনি লিখেছে আপনি নেক্সট স্টোরিটা শুরু করেন, করব একটু সময়, একটা জিনিস একটা ভালো খাবার খেয়ে আর একটা ভালো খাবারের জন্য স্টমাকটাকে একটু রেস্ট দিতে হয়, হ্যাঁ, তারপরে আবার একটা খাবার খেতে হয়, একবার দুটো খেয়ে ফেলে তো গোলমাল হয়ে যাবে পেটের মধ্যে। আর ব্রতী আপু আপনি কাহিনী আমার, আপনি কাইন্ডলি আমার পোস্টটা পড়বেন, আমার উপর আস্থা হারিয়েছে হয়তো বা। সিফাত কাজে লিখেছে স্টোরিটা ভালো লাগছে, লেগেছে। সালাউদ্দিন সবুজ লিখেছে খুবই ভালো হয়েছে। ফারুক আবদুল্লাহ লিখেছে টুইস্টেড স্টোরি ভালো লেগেছে, আমি কিছুটা বুঝতে পেরেছিলাম বাট কনফিউজ ছিলাম, লিখেছে নষ্ট রাজপুত্র। নাইন বিশ্বাস লিখেছে আপু কখন শুরু হবে দ্বিতীয় পর্ব? আর তর্ষ হচ্ছে না, একটু অপেক্ষা থাকতে হবে,
পর্ব আসলে না, ওটা আরেকটা গল্প,
ওটা আরেকটা গল্প, তো দ্বিতীয় পর্ব এখানে শেষ, আরেকটা গল্প, নতুন গল্প।
আচ্ছা শারমিন, আমাদের অনলাইনে যারা লিখেছে অনেকক্ষণ থেকে তারা অপেক্ষা করছে, লিখেছে আমাদেরকে মং চিনু খাগড়াছড়ি থেকে, আজকে প্রথম শুনছে এবং ভীষণ ভালো লেগেছে এবং এরপর থেকে কখনো মিস করবে না জানিয়েছে। আর ইমরান বলছে যা মনে করেছিল ঘটনাটা হচ্ছে তার ঠিক উল্টা। নাজমুল হুদা বাড্ডা থেকে বলছে গল্পটা অস্থির। আমাদের সঙ্গে আছে বার্লিন থেকে সাজ, সে বলছে এলো আগেই প্রেডিক্ট করেছিল মান্নান খুন হয়নি, মানে খুন হয়েছে এবং তাকে পাওয়া যাচ্ছে না। আর সান আরশাদ লিখেছে আমাদের দুবাই থেকে, আজকের কুয়াশার বান্ডাল অফার, একটা শুনলো আর একটা ফ্রি, ঠিক তাই। অহনা বলছে খিলগাঁও থেকে অনেক ভালো লেগেছে। আর বন্ধুরা একটু প্রেডিক্ট করছিল, মুসাফির বলছে আয়েশা জড়িত আছে খুনের সঙ্গে, মুসাফির বলছিল যে পরিকল্পিত খুন, জাহিদ বলছে খুব ভালো লেগেছে আজকের প্রথম গল্পটা, আরো একটা গল্প আছে সঙ্গে থাকতে হবে। আমাদের নিয়মিত বন্ধু চঞ্চল সাউথ আফ্রিকা থেকে কুয়াশার এক একটা পর্ব শুনছে আর সতর্ক হচ্ছে, যথারীতি ধন্যবাদ জানিয়েছে এরকম একটা আয়োজনের জন্য। লিখেছে আশরাফুল আলম চট্টগ্রাম থেকে, রাতে কুয়াশা শুনতে পারে না তাই এপিসোড গুলো ডাউনলোড করে শুনতে হয়। আর ঋশান লিখেছে রাজারবাগ থেকে। আরো অনেকগুলো বন্ধুর খুদেবার্তা জমাচ্ছে শর্মিন, তোমার ওখানে কি আছে? কারণ আমাদের হাতে সময় অল্প।
কৌশিক শর্মা চিটাগাং থেকে লিখেছে বুঝতে পারলাম না। রায়হান ঢাকা থেকে কি লিখেছে আমার কাছে, কাছ থেকে স্ক্রিনটা অনেক দূরে,
কেমন আছি আমরা জানতে চাই। দীপেন টনচঙ্কা চট্টগ্রাম থেকে বলছে চরম। আরেক বন্ধু বলেছে দুর্দান্ত অভিনয়, লিখেছে রিফাত হোসেন স্টোরিটা অনেক জোশ ছিল। আলামে লিখেছে গল্পটা ভীষণ ভালো লেগেছে। নিনজা লিখেছে আবার শুনছে আমাদেরকে, উইকলি একদিনই রেস্ট হয় এবং সেদিনই কুয়াশা শুনে, তার উপর একটা সাথে আরেকটা ফ্রি, ইউ গাইজ রক্স।
আচ্ছা আইরিন নামে একজন লিখেছে, সেটা মানে চলে গেল, সে সাউন্ড এডিটরকে ধন্যবাদ জানাতে যাচ্ছে অসাধারণ সাউন্ডের কারণে। সোনালী রহমান লিখেছে শারমিন আপু অসম লাগছে আজকে স্টোরি, শারমিন আপু অসম লাগছে আজকে স্টোরি, এটা সে কত শতবার লিখে পাঠিয়েছে আমি জানি না, আমার পুরো স্ক্রিন ভরে গেছে। জুবাইর ইশতি লিখে পাঠিয়েছে ফার্স্ট গল্প এত সুন্দর, তাহলে সেকেন্ড গল্প আরো সুন্দর হবে অবশ্যই। জাকির হোসেন লিখেছে, আপনি প্লিজ আমার একটা আমার একটা আমারটা পড়ো। আচ্ছা, আমার এস এম এস টা পড়ো, আমি নিউ লিসনার, তোমাদের শো চরম লাগছে, অনেক ধন্যবাদ জাকির হোসেন, আর সবসময় সঙ্গে থাকবেন। আর আপু, খুব জোস লাগলো গল্পটা, মাই আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ শামিন আপু, অসম লাগছে, আরো আরো অনেক বিশাল সেকেন্ড স্টোরিটা একটু পরে অপেক্ষা করতে, একটা খবরের পর আমার সেকেন্ড স্টোরিটা শুনবো।
আর বরাবরের মতোই খালিদ ভাইয়ের ভূয়সী প্রশংসা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড অসম হয়েছে, অনেক অনেক ধন্যবাদ, সব ধন্যবাদ পৌঁছে দিলাম
আপু, খুব জোস লাগলো গল্পটা। আচ্ছা ধন্যবাদ। রাহুল আহমেদ লিখেছে, সমাজের এইসব বাস্তব কাহিনী আমাদের কাছে ফুটিয়ে তোলার জন্য সত্যি অনেক ধন্যবাদ কুয়াশা টিমকে, বিশেষ করে শামিন আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আশফাক ইমরান লিখেছে, আপু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর জি নীরব চিটাগং থেকে লিখেছে, আমি আর জি নীরব, গুড নাইট কুয়াশা, থ্যাংক ইউ, এত তাড়াতাড়ি গুড নাইট, আরেকটা গল্প আছে। আর আমাদের মনে হয় লিখতে পারেন আমাদেরকে যেকোনো মোবাইল থেকে 89209 নাম্বারে।
স্বাগত সবাইকে রহস্যের রাতে,
কুয়াশার শেষ ঘন্টায় আছেন আপনি সঙ্গে, আছি আজ শারমিন এবং আজ প্রতি, এবং আমাদের দ্বিতীয় গল্প শুরু হচ্ছে আজকে কুয়াশার প্রথম, এই প্রথম আমরা পরপর দুটো গল্প শোনাচ্ছি কাহিনী, আগামীতেও হয়তো হতে পারে, কিন্তু এরকম যে হবেই সেটা বলা যাচ্ছে, আমরা কিছুই বলবো না, আসলে আমরা রহস্যই রাখতে চাই,
সেটাও একটা রহস্য।
এই এখন যে গল্পটা আমরা, যে দ্বিতীয় গল্পটা শুনবো, সে এক অদ্ভুত গল্প এবং খুবই একটা অদ্ভুত একটা ঘটনা,
কল্পনা করার মতো নয়।
তো আমরা মনে হয় কথা না বলে গল্পটা শুরু করে দিই, শুনতে শুনতে প্রতিটা মুহূর্তে মুহূর্তে মনে হতে থাকবে এও কি সম্ভব। লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিয়ে যাচ্ছি, যে কোনো মোবাইল থেকে 89209 এবং আজ শর্মিনের প্যাক ফ্যান পেজ, এবিসি রেডিও ফ্যান পেজ এবং এবিসি রেডিও বিজিটাল এফএম এ লগ ইন করে যারা শুনছেন তারা সেখানে খুলে বার্তা বা মেসেজের অপশন আছে, সেখান থেকে মেসেজ পাঠাতে পারেন।
সঙ্গে থাকুন।
কুয়াশায় আমাদের আজকের গল্পটা একটু অন্যরকম, এতে খুন যখন নেই, মারামারি কাটাকাটি নেই, কিন্তু আমরা নিশ্চিত সবারই একটা গা ছমছমে ভাব আসবে গল্প শুনে। যখন আমি প্রথম গল্পটা শুনি, গল্প শেষ হওয়ার পরপর আমার একটা কথাই মনে হয়েছিল যে এ কি করে সম্ভব, এটা কি করে হয়। আমাদের বিশ্বাস শ্রোতারাও আজ এই গল্পটা শুনে সে একই কথা বলবে, এও কি সম্ভব। আজকের গল্পটা শুরু হচ্ছে এরকম ভাবে, অনেকদিন পর হঠাৎ রাস্তায় দেখা হয়ে যাওয়া দুই বন্ধুর আলাপচারিতার মধ্যে দিয়ে।
কিরে আছিস তুই এখানে দোস্ত, দিনকাল যাচ্ছে কেমন? তো সাহেব কি অবস্থা তোর, আছিস কেমন? যাচ্ছে ভালোই, খারাপ না, তোর চেম্বারও এখানে না, তোর বাসাও এখানে না, তো তুই এদিকে কি করছিস, তোর কি এখানে কোনো কাজ ছিল নাকি?
আরে বিরাট কাহিনী, ভালো হইলো তোর সাথে দেখা হয়ে, তোর কিছু সময় হইব?
সময় হইব, তবে আচ্ছা চল দেখ, তুই যখন কইছিস অনেকদিন পর দেখা হয়েছে,
চল বসি কোথাও, তোর সাথে কিছু কথাও আছে এই বিষয় নিয়ে।
বল কি এমন কথার জন্য আমার ডেকে আনলি?
আর তুই আগে বল, তোর সেই যে তোর একটা হবি আছিল যে রহস্য থ্রিলার পড়ার, সেই অভ্যাস কি এখনো আছে? ওই যে কলেজে থাকতে মানুষের গোয়েন্দাগিরি করে বেড়াইতি, সেরকম কি এখনো ইয়ে আছে নাকি? তো
অভ্যাস তো আর যায় না, অভ্যাস তো এখনো আছে, বলা যায় যে আমি এখন ক্রিমিনালজিওলজি কাজ করি।
ও তুই তো আবার এখন ক্রাইম রিপোর্টার।
ঠিকই বলছিস, খুব একটা খারাপ না, একবার যদি তুই মজা পাওয়া যাস তাহলে কিন্তু ডাক্তার ইচ্ছেও খারাপ হবে না, বেশ চ্যালেঞ্জিং আছে কাজটা,
ভালোই করতেছ মনে হয়।
হ্যাঁ তুই জানি কি বলবি বলছিলি,
আর তুই জিজ্ঞেস করতেছিলি যে আমি এই দিকে আইসি কি করছি। আসলে এই যে রাস্তা হুই পারি একটা বাসায় আমি রেগুলার আসি পেশেন্ট দেখতে,
বলতে পারো
আমি ওগো বাড়ির ফ্যামিলি ডাক্তার, যারে দেখতে আসি তার ছেলে আমার বন্ধু, সেই সূত্রেই এখানে আসা আর কি। লোকটার নাম আকরাম হোসেন, বিশাল বড় লোক, কাহিনা তোরে আজ কই।
বেশ জটিল মনে হইতেছে,
শুনছিলাম আমরা আসিফ এবং শাহেদের মধ্যে কথা, এবং সেই কথা থেকে বেরিয়ে এসছে একটি চরিত্র যার নাম হচ্ছে আকরাম হোসেন। এক সময় নাম করা ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করে উনি অনেক টাকা পয়সা করেছেন, কিন্তু এখন তার বয়স 60-এর উপরে। গত কয়েক বছর আগে একবার তার স্ট্রোক হয়, স্ট্রোক হওয়ার পর তার শরীরের নিচের অংশটা মানে পাগুলো অবশ হয়ে যায়। এরপর থেকে আকরাম সাহেব আর বিছানা থেকে উঠতে পারেন না, অনেকদিন ধরে তিনি একই রুমে একেবারে মানে বলা যেতে পারে একদম বন্দী হয়ে পড়ে আছেন। তার স্ত্রী মারা গেছে অল্প কিছুদিন আগে, একটা মাত্র ছেলে আছে, তার ছেলে বিয়েও করেছে, ছেলে এবং ছেলের বউ নিয়ে তিনি ওই বাড়িতেই থাকেন। মজার বিষয় হচ্ছে যে আকরাম সাহেবকে নিয়ে নানা রকম কথা প্রচলিত আছে। তার যখন কম বয়স ছিল অর্থাৎ যৌবনে, তার নানা রকম কিছু কুঅভ্যাস বা বাজে অভ্যাস ছিল যেগুলি বলতে গেলেও ভীষণ লজ্জা করে। আশেপাশের মানুষ এবং পরিবারের লোকজনের কাছ থেকে তার সম্পর্কে যে কথাটি জানা যায় সেটা হচ্ছে যে আকরাম সাহেব ভীষণ রকমের নারী আসক্ত ছিলেন। বিয়ের আগে তার সঙ্গে নানা বয়সী ভালো খারাপ নানা ধরনের মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল, এমনকি বিয়ের পরেও তার সে অভ্যাস একটুকু বদলায়নি। তার ছেলে হবার পরও তিনি এই বদ অভ্যাস ত্যাগ করেননি। এছাড়া মেয়েদের সঙ্গে সম্পর্ক করা ছাড়া আকরাম সাহেবের আরো কিছু বাজে অভ্যাস ছিল। অর্থাৎ বলা যেতে পারে যে একজন খারাপ মানুষ বলতে বা দুশ্চরিত্র লোক বলতে আমরা যা বোঝাই আকরাম সাহেব ঠিক তাই। আকরাম সাহেবের নেশা করার অভ্যাস ছিল, জুয়া খেলতেন প্রচুর, প্রচুর টাকা জুয়া খেলতেন তিনি। প্রতি রাতেই তিনি জুয়া খেলে বাড়ি ফিরতেন, সেই সঙ্গে নেশা করে, আর অন্যান্য বিষয় আগেই বলেছি। মোট কথা, বাজে যত রকম অভ্যাস সবই ছিল তার, স্ত্রী ছেলে এমনকি ছেলের বিয়ের পরও ছেলের বউ অনেক বোঝাবার চেষ্টা করেছে তাকে, তাকে পর থেকে ফিরিয়ে আনার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি তাদের কারো কথা শুনেননি। তিনি তার সেই বদ অভ্যাস বুঝিয়ে রেখেছেন, যা করার তাই করতেন।
আর কত তুমি জ্বালাবা আমাদের, তোমার লজ্জা করে না? তোমার কারণে বাইরে এখন মুখ দেখানো যায় না।
খবরদার, খবরদার কইতাছিস, মুখ দেখানো না গেলে মুখ দেখাইবা না।
মুখ দেখাইবো না মানে? অসভ্য, ইতর ঘরে তোমার ছেলের বউ আসছে, আর তুমি বাইরের মায়া নিয়ে ফুর্তি করো, নেশা করো, তোমার লজ্জা করে না একটু?
কে কি ভাবলো এইসব আমি থোর আই কেয়ার করি? ভালো লাগলে এই বাড়িতে থাকো, না থাকলে যাও গিয়া।
তবে কথাই আছে, পাপ বাপকেও ছাড়ে না। আকরাম সাহেবের বেলাও কিন্তু ঠিক তাই হলো। এরকম নষ্ট পথে হাঁটতে হাঁটতে একদিন সে সবচেয়ে বড় ধাক্কাটা খেল, ব্রেইন স্ট্রোক হলো তার, আর এর ফলে শরীরের নিচের অংশটুকু মানে পা দুটো প্যারালাইজ হয়ে গেল তার। চিরদিনের জন্য বিছানায় পড়ে গেলেন তিনি। কিন্তু কিছু কিছু মানুষ আছে, আসলে তারা চাইলেও তাদের খারাপ অভ্যাস বা কুঅভ্যাসগুলো কোনোভাবেই ছাড়তে পারে না। আকরাম সাহেব প্যারালাইজ হয়ে বিছানায় পড়লেন ঠিকই, কিন্তু দেখা গেল যে তার চরিত্র একটু ঠিক হলো না। যৌবন কালে বা কম বয়সে যেসব খারাপ অভ্যাস ছিল সেগুলো তিনি এই বয়সে এসেও করতে চান, কিন্তু এখন তো তার শরীরে সে সামর্থ্য নাই, চাইলেও সেসব তিনি করতে পারেন না। তাই এইসব খারাপ অভ্যাসগুলো চালু রাখার জন্য তিনি একটা ফন্দি বের করলেন, একটা বুদ্ধি আঁকলেন। বিছানায় শুয়ে শুয়ে তিনি খাতার মধ্যে গল্প লিখলেন। সবাই ভাবেন তিনি গল্প লিখছেন বা ডায়েরি লিখছেন বা কিছু একটা লিখছেন, আসলে কিন্তু তা না। সেই গল্পগুলি হচ্ছে খুবই অশ্লীল নোংরা কিছু লেখা, তাকে গল্প বলা যায় না, এবং তার অধিকাংশই ছিল নারী পুরুষের অবৈধ সম্পর্কের গল্প। সেগুলো নিয়েই তিনি আজে বাজে নানা কিছু লিখতেন, এবং তার একটা সিস্টেমও ছিল। তিনি করতেন কি, তিনি যখন সেসব বাজে কথাগুলো লিখতেন, সেই গল্পগুলো লিখে বা সেই নোংরা কাহিনীগুলি লিখে, আর কাহিনীগুলো সবচেয়ে নোংরা খারাপ যে জায়গাগুলো ছিল সেগুলো তিনি লাল কালি দিয়ে বা লাল মার্কার দিয়ে মার্ক করে রাখতেন। পরে এগুলি তিনি নিজেই পড়তেন এবং পরে পরে নিজে একটা জঘন্য বা বিস্তৃত আনন্দ লাভ করতেন। কেউ তাকে নিয়ে এই বিষয়ে যদি কিছু বলতো, তিনি খুব বিশ্রী ভাষায় গালাগালি শুরু করে দিতেন তখন। আকরাম সাহেবের অশ্লীল এবং নোংরা চরিত্রের কথা এখানেই শেষ নয়। অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি সবচেয়ে বাজে যে কাজটা শুরু করলেন সেটা হচ্ছে খুব খারাপ এক ধরনের নেশা তিনি শুরু করলেন। কারণ আগেই বলেছি যে খারাপ যত রকমের অভ্যাস, কুঅভ্যাস বলতে যা বোঝায় আকরাম সাহেবের সবই ছিল, নারী আসক্তি, নেশা করা এবং জুয়া খেলা। তো অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে তো তখন তো তার শরীরে সে সামর্থ্য নেই, নারীরাও তার কাছ থেকে দূরে সরে গেছেন, আর শুয়ে একা জুয়াও খেলতে পারেন না, কিন্তু নেশা তো করা যায়, সেটাই তিনি ছাড়লেন না। আমরা অনেক ধরনের নেশার কথা শুনেছি, মদ, গাঁজা আরও নানা কিছু, কিন্তু আকরাম সাহেব নেশা করতেন একটা অদ্ভুত জিনিস দিয়ে, যেটা শুনলে আপনারা অনেকেই হয়তো খুব অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে মাকড়সার রস। এবং এই কাহিনীটা যখন আমি শুনি, আমি এমনিতে খুব মাকড়সা ভয় পাই, আমাকে ওর গা কাটা দিয়ে উঠেছিল যে মাকড়সার রস এটা দিয়েও নেশা করে। আমরা অনেকেই শুনেছি স্নেক বাইট দিয়ে মানুষ নেশা করে, যখন মানুষের যারা নেশাগ্রস্ত যখন একেবারে মাত্রা ছাড়িয়ে দেয় তারা সে সাপের দংশন বা স্নেক বাইট নিয়ে নেশা করেন, টিকটিকে লেজ দিয়ে নেশা হয়। কিন্তু মাকড়সার রস নিয়ে নেশা হয় এটা আমি জীবনে প্রথমেই শুনেছিলাম। তবে সাধারণ কোনো মাকড়সা কিন্তু না, ট্যারান্টুলা নামে এক জাতের মাকড়সা আছে যেটা আমাদের দেশে পাওয়া যায় না, বিশেষ করে দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের কিছু কিছু দেশে পাওয়া যায়। ওই মাকড়সাগুলোর পেটে বিষাক্ত এক ধরনের রস থাকে যেটা অল্প অল্প করে খেলে মানুষের নেশা হয়। এবং এই মাকড়সার একটা জিনিস হচ্ছে যে এই মাকড়সা যদি কাউকে দংশন করে বা কামড় দেয় একবার একটা দংশনে কিন্তু তার মৃত্যু হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে সে বিষটা কত মারাত্মক হতে পারে। তাই একটু একটু করে যদি সেই রসটা সে যখন নিত বা গ্রহণ করে কেউ তখন তাদের একটা অদ্ভুত নেশা হয়। আর এই নেশার আরেকটা কারণ ছিল যেরকম আমরা শুনেছি ইয়াবা এক ধরনের, আমরা সবাই জানি এটা এক ধরনের ড্রাগ, সে ড্রাগসটা নিলে যে ধরনের একটা রিয়াকশন হয় বা যে ধরনের অনুভূতি হয় এই মাকড়সার রস থেকে সেই ধরনের একটা বাজে একটা ফিলিংস তার হতো।
ও বেশ জটিল মনে হইতেছে, এই রস পাই কোথা থেকে? সে তোর কোনো ধারণা আছে? সেটার জানার জন্যই তো তোর এতক্ষণ এতগুলি কথা কইলাম। পত্রিকা পায় কিভাবে এই জিনিসটা সে জোগাড় করে এসব কোনো হদিসই আমি পাইতেছি না। কিন্তু সবচেয়ে খারাপ দিক যেটা হইতেছে যে সে এই সপ্তাহে অন্তত দুই তিনবার এই নেশাটা করে এবং এটার পরিণতি মৃত্যু ছাড়া আর কিছুই না। আসলে এখন লক্ষণটা এমনই যে সে দ্রুত সেই দিকেই আগাইতেছে। আর ধর যে বন্ধুটা আমার যে বন্ধুটা,
বুঝলাম তুই যে কইলি বন্ধ করতে পারতেছিস না কেন, মানে তোর সমস্যা কি? তুই কি কোনো উপায় পাইতেছিস না, তার একটু মোটিভেট করতে পারিস না এখনো পর্যন্ত? কি ডাক
না, ওইটা তো আমি সোর্সটাই আমি খুঁজে পাইতেছি না যে সে ওইটা পায় কোথা থেকে অথবা কে তারে দিয়া যায় কোথা থেকে সে এই রসটা এনাম করে। আর এদিকে ঝামেলা হইলো যে ওই পোলাটার মা মরে গেছে কয়েকদিন আগে, এখন সে চাইতেছে বাবারে যতদিন বাঁচায় রাখা যায় সেই একটা তাগিদ আর কি। সে আমাকে বলছে যে এখন এমন একটা বিপদে পড়ছি যে আমি,
তুই আমার একটা বলি, তুই কইতেছস যে বাসার মধ্যে পোলার পোলার বউ ছাড়া কেউ থাকে না ওখানে, ভালো কথা, তো কে খাবার দেয় কি করে এর কোনো ধারণা?
না সেটাও তো একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন ওনার এই ঘর বন্ধ করে রাখা হয়, খালি ছেলে আর ছেলের বউ যখন খাবার সময় সেই খাবারটা দিয়ে আসে এবং বাইরে ওরা দাঁড়ায় থাকে, কোনো উপায় নেই বাইরে থেকে যে অন্য মানুষ।
তুই একটা কথা বলি, এটা কোনো কথা হলো? তুমি ঘরের ভিতরে কি চাষ করে নাকি?
না তুই চাষের কথা বলি, এই যে চাষ এইরকম চাষ করার জন্য এই নার্সারি ছাড়া এটা করা সম্ভব না, আর সেই ফ্যাসিলিটি আমাদের দেশে নাই।
তাহলে তো বেশ জটিল মনে হচ্ছে তোর
অনেক জটিল। আমি তো বললাম যে আমি কতভাবে যে ট্রাই করছি জিনিসটা আমি খুঁজার কোনো মানে ইয়েই পাইতেছি না যে আমি কেমনে এটা সমাধান করুন।
সমাধানের কথা যেহেতু বললি আমি হয়তো কিছু করতে পারুক না, এটা আমার সাধ্যের বাইরে একদম, এক কথা যদি পাওয়া লাগে তো আমার সাধ্যের বাইরে। তবে একটা কাজ করা যেতে পারে, আমি একজনের চিনি সে তোরে সাহায্য করতে পারে। কে? ভদ্রলোককে আমি আগে থেকে চিনি, পুলিশের গোয়েন্দা বিভাগে কাজ করতো, মেহবুব আলো, এখন রিটায়ারমেন্টে আছে, সে রিটায়ার করছে। তো আমার সঙ্গে বেশ ভালো খাতির ছিল, সে যখন চাকরি করতো বিভিন্ন নিউজের জন্য যাইতাম তার কাছে, বেশ হেল্পফুল মানুষ, আমরা তার সাথে কথা বলে দেখতে পারি। চল একদিন যাই, যে বসি ওনার সাথে কথা করে আসি। আচ্ছা তোরে আমি জানাই দোস্ত, আমি আজকে রাতেই তার সঙ্গে কথা পাবো, কথা বলে আমি তোরে জানাচ্ছি যে কবে যাবো।
ওকে দোস্ত, জানা আমার রাত্রে।
কথা মতো শাহিদ আর আসিফ দুজনে গেলেন মেহবুব আলম সাহেবের কাছে। এই ফাঁকে আমরা একটু মেহবুব আলম সাহেবের পরিচয়টা জেনে নিই। মেহবুব সাহেব অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, রিটায়ারমেন্টে আছেন, বয়স 60 এর আশেপাশে। চাকরি জীবনে প্রায় বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন অপরাধ আর অপরাধীদের নিয়ে। গোয়েন্দা বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন বলে অদ্ভুত সব রহস্যের জট খোলায় তার এক ধরনের দক্ষতা রয়েছে। কিন্তু বর্তমানে তার আর চাকরি নেই, পত্র পত্রিকা বই পড়ে তার অরস সময় কেটে যায়, তাই যখনই কোথাও কোনো ক্রাইম বা রহস্যের গন্ধ পান তখনই তিনি খুব খুশি হয়ে ওঠেন, খুব আগ্রহ করে সেসব বিষয়ে তিনি জানার চেষ্টা করেন। তো শাহেদার আসিফের মুখ থেকে তিনি আকরাম সাহেবের ঘটনাটাও শুনলেন খুবই মনোযোগ দিয়ে। আর আমরা এখন শুনবো যে মেহবুব সাহেবের সঙ্গে আসিফ এবং শাহেদের কি কথা হয়েছে।
সবই শুনলাম। একটা মজার ব্যাপার কি জানেন, ট্যারেন্টুলা মাকড়সার রস দিয়ে যে এই ধরনের নেশা হয় সেটা আমি অনেক শুনেছি, বইয়ে পড়েছি, বিশেষ করে ল্যাটিন আমেরিকায় এই ধরনের নেশা প্রচলিত। কিন্তু আমাদের দেশে এরকম কাউকে পেয়ে যাব এটা ভাবতে পারিনি। রসটার সমাধান করতে পারবো কিনা জানি না, কিন্তু এরকম একটা অদ্ভুত লোককে দেখার জন্য হলেও আমি ওই বাড়িতে যাব। তার আগে কিছু কথা বলুন তো আমাকে।
জি বলেন।
ছেলে ছেলে বউ কিংবা কাজের লোক ছাড়া আর কে কে যেতে পারে তার ঘরে? মানে আর কার যাওয়া আসা থাকে?
আর কারো যাওয়ার ওই ঘরে আর কোনো ইয়ে নাই। কাজের লোক যখন ঘর পরিষ্কার করে তখন বউ সামনে থাকে, আর এর বাইরে আমি কয়েকদিন পর পর যাই তাকে চিকিৎসা করতে। এমনি তিনি কোথা থেকে রস পাচ্ছেন, কিভাবে জিনিসটা সবার অগোচরে নিয়ে আসতেছে, কোনো কিছুই সেটার কোনো হদিস পাওয়া যায়নি। 24 ঘন্টা না ঘুমিয়ে তাকে পাহারা দেওয়া হয়েছে, এই কাজে বলা হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি।
আচ্ছা আত্মীয় স্বজনদের মধ্যে কি কেউ তাকে দেখতে আসে?
না, তার আসলে চরিত্রগত একটু সমস্যা আছে, এইটা জানার পর থেকে তার সাথে তার আত্মীয় স্বজনের সব যোগাযোগ বন্ধ, দেখতে আসো দূরের কথা। তো কোনোদিন পর পর তার কাছে একটা চিঠি আসে।
চিঠি?
হ্যাঁ, কুরিয়ার সার্ভিসে সেই চিঠি আসে। আমরা প্রথমে সন্দেহ করেছিলাম এই খামের মধ্যেই কিছু না কিছু নিশ্চয়ই আমরা পাবো, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই খামে কিছু থাকে না, এমনকি চিঠিতে কিছু লেখাও থাকে না, শুধু একটা সাদা কাগজ থাকে।
তাহলে যে চিঠি পাঠায় তিনি কেন পাঠান, ভেতরে যদি কিছু লেখাই না থাকে?
সেটাই তো আরেক রহস্য। তবে আমরা তার নেশার রহস্য নিয়ে এত চিন্তায় আছি যে ওই এটা নিয়ে আসলে অতটা আমরা চিন্তা করি নাই।
আকরাম সাহেব নিজে কি কাউকে চিঠি লেখেন?
তিনি কয়েক মাস পর পর একজনকে মানি অর্ডার করেন। জিজ্ঞেস করলে বলেন একসময় অফিসে চাকরি করতে একটা লোক, তার ছেলে নাকি এখন কলেজে পড়ে, তাকে একটু পড়াশোনার খরচ দেন।
সন্দেহজনক, মনে হচ্ছে দেরি করা যাবে না, খুব শিগগির আকরাম সাহেবের বাড়িতে যেতে হবে।
তো মেহুক ভাই কালকে চলেন, যদি আপনার যদি অন্য কোনো কাজ না থাকে।
হ্যাঁ কালই চলুন।
ওকে কালই চলি।
তো কথা মতো পরদিন মেহবুব সাহেবকে নিয়ে শাহেদ আর আসিফ গেলেন আকরাম সাহেবের বাড়ি। বিশাল অট্টালিকা। এই ফাঁকে আমরা একটু আকরাম সাহেবের বাড়ি আর তিনি যে ঘরটায় থাকেন সেই ঘরটার একটা বর্ণনা দিই। আলিশান বাড়ি প্রথমে বলেছি, বিশাল বাড়ি, বাইরে থেকে দেখলেই বোঝা যায় যে এই বাড়ির যে মালিক তার প্রচুর টাকা পয়সা আছে। গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান সাহেব আর মেহবুব সাহেবদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। আসিফ তখন তাকে আশ্বস্ত করলেন যে এরা তার দুজন বন্ধু, তাদের সঙ্গে এসেছেন, আবার চলে যাবে। ভেতরে ঢুকতেই দেখা হলো আকরাম সাহেবের ছেলে আরমানের সঙ্গে। আসিফ তার সঙ্গে শাহেদ আর মেহবুব সাহেবের পরিচয় করিয়ে দিলেন। তারপর পুরো ঘটনাটা খুলে বললেন যে কেন এই দুজনকে তিনি নিয়ে এসেছেন এ বাড়িতে। সব শুনে আরমান বলল, বাহ ভালোই তো হলো, খুব খুশি হব যদি আপনারা আমার কোনো উপকার করতে পারেন। বিশেষ করে আমি চাই আমার বাবা যাতে এই অসুস্থতা থেকে বের হয়ে আসতে পারেন। আমরা অনেক চেষ্টা করে প্রায় হাল ছেড়ে দিয়েছি, এখন যদি আপনারা কিছু করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তারপর তারা সবাই একসঙ্গে গেলেন আকরাম সাহেবের রুমে। ঘরে ঢুকেই তারা যা দেখলেন সেটা হচ্ছে খাটের উপর একজন বৃদ্ধ মানুষ বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছেন, হাতের কাছেই কাগজ কলম, বোঝা যায় তিনি কিছু লিখছিলেন। এবং তার পাশে সেই কাগজ কলমের পাশে কালির দোয়াত। কালির দোয়াত হয়তো এখন অনেকেই বুঝবেন না, এই সময় চল উঠেই গেছে, সেটা হচ্ছে ইংপট, ফাউন্টেন পেন। এক সময় এই ফাউন্টেন পেনের কালি যেটা থেকে ভরা হতো সেই কালি যেখানে থাকতো সেটাকে বলে কালির দোয়াত। এখন বল্পনের যুগ চলে আসলেও আকরাম সাহেব পুরনো অভ্যাস থেকে এই বল্পনের যুগে চলে আসতে পারেননি, আর তিনি ফাউন্টেন পেনেই লিখতে পছন্দ করেন, যেটা তার ঘরের লেখার জিনিসপত্রের আয়োজন দেখে বোঝা যাচ্ছে, তা বোঝা গেল। ঘরের মধ্যে বাড়তি আর কিছুই নেই, খাটের পাশে রাখা একটি ওয়েস্ট পেপার বাস্কেট, লিখতে লিখতে যদি কোথাও ভুল হয় বা তার কোনো কিছু ভালো না লাগে তার লেখা, তিনি সেই কাগজ ছিঁড়ে সেখানে হয়তো ফেলে দেন। মেহবুব সাহেব একটু আগ্রহী হয়ে সেই ওয়েস্ট পেপার বক্স থেকে কিছু মোড়ানো কাগজ তুলে কি যেন পড়ে দেখলেন। শাহেদ আর আসিফ তাকে যা বলেছিল সেটাই সত্যি, গল্পের নামে খুবই নোংরা বিশ্রী কিছু কথা লেখা। মেহবুব সাহেব ভীষণ বিব্রত বোধ করলেন, যে মানে তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল এসব কি দেখছে তিনি, এসব কি লেখা। এসব লেখা পড়লে সাময়িকভাবে হয়তো কেউ কেউ উত্তেজিত হয়ে উঠতে পারেন, কিন্তু আসলে এগুলি খুবই অরুচিকর কিছু কথাবার্তা, একেবারেই নোংরা। তো তাদের সবাইকে একসঙ্গে নিজের রুমে দেখে হঠাৎ আকরাম সাহেব ভীষণ রকম চিৎকার করে উঠলেন।
এরা কারা, এরা কারা ডাক্তার সাহেব, এদেরকে কই থেকে ধরে আনছেন আমার রুমে?
উফ আকরাম ভাই, অপরিচিত মানুষের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? এরা আমার বন্ধু, আপনার কোনো ক্ষতি করতে আসে নাই, আসলে আপনি অসুস্থ শুনে আপনি একটু দেখতে আসছে, একটু দেখে চলে যাবে।
দেখতে হবে না, দেখতে হবে না, দেখতে হবে না, আমার মাথা ঝিমঝিম করতেছে সব।
আচ্ছা 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 আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, আপনি চিৎকার না করে একটু শান্ত হন।
বাইরে এসে আরমান সবাইকে বললো যে আপনারা মাইন্ড করবেন না, আমার বাবার মাথা ঠিক নাই,
নেশা করার পর তার মাথা ঠিক থাকে না। আমার ভীষণ লজ্জিত হলো তার বাবার ব্যবহারে, এবং সে আরো বললো যে আমার বাবা যখন নেশা করে, যখন তার মাথা গরম থাকে, তখন যেই তার রুমে যায় তার সঙ্গে সে খারাপ ব্যবহার করে। প্রেমক সাহেব তাকে আশ্বস্ত করলেন যে না, তারা রাগ করেনি। তারপর তার আরো কিছুক্ষণ নিজেদের মধ্যে গল্প করে চলে আসার জন্য পাওয়া গেলেন। আসার আগে আরমান মেহবুব সাহেবকে জিজ্ঞেস করলেন, মেহবুব ভাই কিছু কি বুঝতে পারছেন কিভাবে আমার বাবা সবার চোখে ফাঁকি দিয়ে দিনের পর দিন এরকম নেশা করে যাচ্ছেন? আমরা তো তার ঘরে কিছুই রাখিনি, কাউকে ঢুকতেও দেই না, কোথেকে সে নেশা করে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু সে যে নেশা করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তার কারণ হচ্ছে তার রক্ত পরীক্ষার মাধ্যমে ধরা পড়েছে যে সে নেশাগ্রস্ত। কিন্তু কি অবাক কাণ্ড, তার ঘরে কিচ্ছু নেই, কিন্তু নেশার জিনিস নেশার দ্রব্য কোথেকে আসে? তো মেহবুব সাহেব বললেন, পুরোপুরি বুঝতে পেরেছি এটা বলবো না, তবে আমি যেটা সন্দেহ করছি সেটাই ঠিক হতে পারে। আমাকে আজকে রাতটা বা আজ রাতটা সময় দিন, আমি কাল আপনাদের বলব। এরপর তিনি শাহেদার আসিফকে পরদিন তার বাসায় যেতে বললেন, তারপর সেখান থেকে যে যার বাসায় চলে গেলেন। পরদিন আসিফ আর সাহেব আবার গেলেন মেহবুব সাহেবের বাসায়। কি হলো সেখানে, কি বললেন মেহবুব সাহেব আসিফের সাহেবের কাছে?
মেহবুব ভাই সবই তো দেখলেন, কিছু বুঝতে পারলেন?
মনে হয় বুঝতে পেরেছি, তবে লাস্ট একটা কাজ করতে হবে ডাক্তার সাহেবকে, সেটার পরেই আমি বুঝতে পারবো আমি যা ভাবছি সেটাই ঠিক কিনা।
কি কাজ বলেন?
খুব সহজ কাজ, আকরাম সাহেবের রুম থেকে ফাউন্টেন পেন আর কালির দোয়াজ গুলো সরিয়ে নেন, এর বদলে তাকে কয়েকটা বল পেন দেন লেখার জন্য, দেখেন সে কি বলে, তার রিয়াকশন কি।
এমন কি ফিন্টি কাজ, কিন্তু এতে কি লাভ হবে?
আরে আগে দেখেনি না তার রিয়াকশন কি হয়, তারপর আমি আপনাদের সব খুলে বলবো।
তার কথা মতো আসিফ আকরামের ছেলে আরমানকে ফোন করে বলল যে তোমার বাবার ঘর থেকে ফাউন্টেন পেন আর কালির দোয়াজ সরিয়ে নাও। আরমান সেটাই করলো, আর তারপরেই ঘটলো আসল ঘটনা। আকরাম সাহেব নাকি তখন ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠে তিনি যখন টের পেলেন যে তার রুম থেকে ফাউন্টেন পেন আর কালির দোয়াজ সরিয়ে নেওয়া হয়েছে, তখন তার রিয়াকশন হলো দেখার মতো। প্রথমে তিনি ভালোভাবে সেগুলো ফেরত চাইলেন, তিনি নাকি ফাউন্টেন পেন ছাড়া লিখতে পারে না, নানা রকম অজুহাত দেখালেন। কিন্তু ছেলে যখন বলল যে ফাউন্টেন পেন দিয়ে আর লেখা যাবে না, এখন থেকে সে যা কিছু লিখতে চায় লিখতে হলে তাকে বল পেন দিয়ে লিখতে হবে, তখন তিনি ভয়ঙ্কর রকম খেপে গেলেন। এত রেগে গেলেন যে রেগে সবার বাপ মা তুলে গালাগালি শুরু করলেন। তাতেও যখন কাজ হলো না, তখন তিনি হাতের কাছে যা পেলেন সব ছুঁড়ে মারা শুরু করলেন, কাগজপত্র ছেঁড়া শুরু করে দিলেন, বালিশের কাভার ছিঁড়ে ফেললেন। আরমান তখন একটা কি করবে, তখন একটা ফোন করে আসিফকে বললো যে আসিফ আর সাহেব মিলে যেন তাদের বাড়িতে জলদি জলদি চলে আসে। আসিফ এবং সাহেব ছুটে গেলেন মেহবুব সাহেবের বাসায়।
তার মানে যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক, চিন্তা করবেন না, এখন থেকে আকরাম সাহেবের নেশা করা বন্ধ, তিনি আর নেশা করতে পারবেন না।
কেন, কিভাবে বুঝলেন?
বলছি, আসলে আকরাম সাহেব নেশা করতেন ওই দোয়াত কালি দিয়ে, ওনার ঘরে লাল যে কালিটা ছিল যেটা দিয়ে উনি লেখার পর বিশেষ বিশেষ অংশে আন্ডারলাইন করতেন সেটা দিয়ে।
মাই গড, আপনি কি বলছেন, দোয়াতের লাল কালি দিয়ে তিনি নেশা করতেন?
ঠিক, দেখতে দোয়াতের কালি হলেও সেটা আসলে মাকুসার রস, এর সঙ্গে একটা খুব অল্প পরিমাণ লাল রং মেশানো আর কি, যাতে কেউ সন্দেহ না করে।
কিন্তু সেটা তাকে কে দিবে, আর কেউ তো আর এই ঘরে আসে না।
যায় যায়, ওই যে কুরিয়ার চিঠি নিয়ে যে লোকটা আসে সে তো আকরাম সাহেবের সিগনেচার নেওয়ার জন্য তার ঘরে যায়।
কিন্তু সে চিঠি তো আকরামের ছেলে আরমান নিজের খোলে, খামের মধ্যে সাদা গোবর ছাড়া কিছুই থাকে না।
সেটাই তো ফাঁকি, চিঠি যখন খোলা হয় তখন সবার নজর থাকে খামের মধ্যে কি আছে সেটা দেখার জন্য, আর এই ফাঁকে পিয়ন লোকটা সবার অগোচরে দোয়াত বদলে দিয়ে যায়। এটা সে খুব সাবধানে করে, আমার ধারণা সে সব সময় পারেও না, যখন পারে না তখন চলে যায়, আবার কয়েকদিন পর এসে কুরিয়ার নিয়ে আসে।
কিন্তু আপনি তা বুঝলেন কি করে যে সে ওই লাল কালি দিয়েই নেশা করছে?
এটা আমি আপনাদের দুজনের কাছ থেকে কাহিনী শোনার পরেই বুঝেছিলাম, কিন্তু একটা সন্দেহ রয়ে গিয়েছিল, সেটা দূর করার জন্যই নিজের চোখে আকরাম সাহেবকে দেখতে গেলাম তার বাড়ি। আসলে আমি তার জিহ্বাটা দেখতে গিয়েছিলাম।
জিহ্বা?
আপনি লক্ষ্য করেছেন যে আকরামের জিহ্বাটা কিছুটা লাল?
হ্যাঁ, কিন্তু আমি তো ভেবেছি যে ওই তিনি লাল কালি ব্যবহার করেন, লেখার সময় দাগ দিচ্ছেন, অনেকের অভ্যাস আছে লেখার মাঝে মাঝে কলমে মুখে নেয় সেটা থেকে।
হ্যাঁ সেটাই, তবে অভ্যাস নয়, এটা আকরাম সাহেব ইচ্ছা করেই করে, লেখার মাঝে মাঝে তিনি ফাউন্টেন পেনের নিব লাল কালিতে চুবিয়ে তারপর মুখে নিয়ে চুষের নেশা করার জন্য। এটা আপনাদের সবার সামনেই করেন তিনি, কিন্তু আপনারা কেউ সন্দেহ করেন না, লোকটা ভয়াবহ চালাক, দারুণ একটা সিস্টেম বের করেছে।
হ্যাঁ সত্যি দারুণ একটা সিস্টেম, লোকটা বুড়ো হলেও বেশ ভালো প্রতিভা আছে সেটি বোঝা যাচ্ছে, কিন্তু লাল কালিতে কেন, কিন্তু কালো কালি দিয়েও তো এই নেশাটা করতে পারতেন।
এর কারণ হচ্ছে কালো কালি দিয়ে তিনি লেখেন, এখন লিখে যদি সব রস শেষ করে ফেলেন তাহলে নেশা করবেন কি, লালটা বেছে নিয়েছেন কারণ ওটাই তার কম খরচ হয়, শুধু লেখার নিচে মাঝে মাঝে দাগ দেন,
বাকিটা যায় তার পেটে। আর একটা কথা, ওই যে বলেছিলেন না আকসাম সাহেব একজনকে কয়েক মাস পরপর পড়াশোনার খরচ বাবদ কিছু মানি অর্ডার করেন, আসলে এটা পড়াশোনার খরচ না। আমার ধারণা ওই ছেলেটাই ড্রাগ ডিলার, যে তাকে কুরিয়ারে লোকটার মাধ্যমে ড্রাগ পাঠায়। টাকাটা হচ্ছে ওই নেশার দাম। আমার ধারণা আপনারা যদি কুরিয়ারওয়ালাকে ইচ্ছা মতো টাইট দেন তাহলে সব কথা বেরিয়ে
আসবে। এটা আর বলতে হবে না মেহবুব ভাই, পরের বার আসুক বেটা, তার খবর আছে।
কি অদ্ভুত নেশা, আর তার চাইতে অদ্ভুত সেই নেশা করার পদ্ধতি। কাজটা খারাপ হলেও স্বীকার করতে আপত্তি নেই যে আকরাম সাহেব খুবই ধুরন্ধর এবং চালাক প্রকৃতির একজন মানুষ এবং এক ধরনের প্রতিভাও বলা যায়। নইলে নেশা করার জন্য এরকম অদ্ভুত সিস্টেম বের করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আর এই ধরনের ধুরন্ধর লোকের চালাকিটা শেষ পর্যন্ত ধরার জন্য মেহবুব সাহেবের কৃতিত্বও কম না, তাকেও কৃতিত্ব দিতে হবে। এরকম একটা কেস সলভ করা মোটেও সহজ কথা না। আমার শোনা বা আমার পড়ার মানে রহস্য গল্প যত আছে বা রহস্য উপন্যাস, তার মধ্যে সবচাইতে রোমাঞ্চিত বোধ করেছিলাম আমি গল্পটা পড়ে। আমি প্রথম আমি কোনোভাবেই বুঝতে পারি যে নেশা করতে মানুষ এরকম অভিনব কোনো পদ্ধতি বা এরকম একটা পিকুলিয়ার কোনো পদ্ধতি মানুষ মানে প্র্যাকটিস করতে পারে, ব্যবহার করতে পারে, আশ্চর্য। আমি জানি অনেক বন্ধুদের মনে হয় প্রশ্ন আছে যে এটা কি ধরনের, কিন্তু খুব মনোযোগ দিয়ে যদি শুনে থাকেন এত চমৎকার ভাবে বিশ্লেষণ করা হয়েছে রহস্যটা কিভাবে বের করা হলো সেটা, আমার মনে হয় কোথাও কোনো এতটুকু ফাঁক ফোকর নেই।
সেটাই, আর কোন বিষয়ে প্রশ্ন মনের ভিতরে আসার সাথে সাথে সেটারও কিন্তু উত্তর পেয়ে যাওয়া, এর ভিতরে পেয়ে গেলাম আমরা। তো যারা শুনেছে তাদের মনে হয় নতুন করে কোনো প্রশ্ন নেই, তবে অনেকেরই বুঝলাম যে এই গল্পটা পড়া ছিল এবং সম্ভবত ব্যোমকেশ সিরিজের একটা গল্প। তো অনেকেই উত্তরটা আগে দিয়ে দিয়েছে, বিশেষ করে আরিফ নিজাম একদম খুব সুন্দর করে ফাউন্টেন পেন ইউজ করতেন, কারণ গল্প লিখতে লিখতে কালির জায়গায় মাকড়সার রস।
না আমরা তো আগেই বলেছি আজকে আমরা শরদিন্দুর দুটো গল্পর রহস্য গল্প থেকে আমরা আজকে কুয়াশার কাহিনী তৈরি করেছি, সুতরাং সেই ক্ষেত্রে যার পড়া আছে থাকতেই পারে পড়া, খুব অসহায় যারা কোনো ব্যাপার নয়, কারণ আমার পুরো বঙ্কিমের বঙ্কিম না সরি ব্যোমকেশের যত গল্প আছে সবই মুখস্থ, বঙ্কিমেরও পড়া আছে সেই জন্য বঙ্কিমের নামটা চলে
এসেছে। আমাদেরকে দীপ ব্যোমকেশ বক্সির বইয়ে পড়েছে
অবশ্যই শুনলেই তো কেমন গাগুলি আসে।
লিখেছে নতুন বন্ধু, খুব ভালো ছিল পাগল দেওয়ান ল্যাবিড হসপিটাল থেকে, আর লালবাগ থেকে বলছে। আচ্ছা, অসুখের কাহিনী এটা। রুবেল লিখেছে চট্টগ্রাম থেকে আমাদেরকে, খুবই অদ্ভুত ব্যাপার। আর সজীব কাজীপাড়া থেকে বলছে হিটলার কেও ফেল করেছে আকরাম সাহেব। ডেঞ্জার বয় ইমন লিখেছে মতিঝিল থেকে, কুয়াশা প্রথম শুনছে এবং এরপর থেকে আর কখনো মিস করবে না জানিয়েছে। নাহিন এবং আরশাদ দুর্দান্ত গল্প, অসাম। তারপর ঝুঁকি পাড্ডা থেকে বলছে প্রথম থেকেই শুনে একটু দুশ্চিন্তায় আছে এইচএসসি রেজাল্ট নিয়ে, তবে গল্পের মাঝখানে ডুবে গিয়ে পুরোটা ভুলে গিয়েছে।
পুরো টাস্কি খেয়ে গেছে লিখেছে রকিব হোসেন অপু। আর আধুনিক ভূত লিখেছে এই গল্প আগেরটা থেকে বেটার, আমার কাছে তাই মনে হয়, আমার এটা বেশি ভালো লেগেছে। আমি জানি না ব্রতির মতামত কি। আখি দিয়ে লিখেছে আপু অনেক ভালো লাগলো, নীরব চক্রবর্তী চাঁদপুর এবার ঠিক করে চক্রবর্তী লিখেছে। দিয়ে লিখেছে মেহবুব সাহেব অনেক চালাক, কারণ সে কিভাবে এই বিষ গ্রহণ করে ঠিক থাকে। মেহবুব সাহেব না, তার নাম ছিল আকরাম সাহেব, মেহবুব সাহেব তো রহস্যটা উদ্ঘাটন করলেন।
আর যেটা বলছিল যে কোন কাহিনীটা আমার বেশি ভালো লেগেছে, আমি আসলে দুটা দুই রকমের টুইস্ট খুঁজে পেলাম,
একেবারে দুটো দুই রকম, কিন্তু আমার কেন জানি এই গল্পটা বেশি আকর্ষণীয় মনে হয়েছে।
হ্যাঁ, গল্পটা একেবারে মানে শেষ পর্যন্ত ওই আগেটাও যেরকম বোঝাচ্ছিল না শেষে কি হবে, এখানেও মানে এমন অভিনব একটা পদ্ধতি, বিশেষ করে জয়া বলছিল যে এত বয়স্ক একজন মানুষের মাথায় এত বুদ্ধি ভাবাই যায় না।
দুষ্টর আবার বয়স, দুষ্টর বয়স 15 বছরও যা থাকে 95 বছরও থাকে,
আবার বয়সের সাথে সাথে অভিজ্ঞতাও বাড়ে, নতুন নতুন দুষ্টামির ফন্দি বের করে। আর রিয়া বলছে কি কাহিনী,
এটা রেকর্ডিং হয়েছিল আমাদের অনেক আগে, শুরুর দিকে যখন আমরা কুয়াশা প্ল্যান করছিলাম তখন। এবং
আমি বলতে চাই যে এটার নাট্যরূপটা শারমিনের ডিরেকশনে এবং এত বেশি
গানবন্ধ তৈরি করেছিল। হ্যাঁ, নাট্যরূপটা আমার তখন সাকি আমাদের সঙ্গে কাজ করেনি, সম্ভবত পরের দিকে ছিল কিনা আমার ঠিক খেয়াল করছে না। তো এটা মোটামুটি আমি করেছিলাম সেরকম কোনো, এবং চেয়েছিলাম যে পুরো ব্যাপারটা খুবই মানে ক্যাজুয়াল থাকুক, ন্যাচারাল থাকুক, এটা একটা বিষয়। আর আমি নামটা বলে দিচ্ছি, আমাদের সাউন্ডে তো খালিদ ভাইয়ের কথা বা খালিদের কথা বলতেই হচ্ছে, এবং যারা অভিনয় করেছেন এই গল্পে, মাকড়সার রস এই গল্পে, তারা হচ্ছেন মনজুর আহমেদ, তহিদুল আলম, মিলু আনাম, এসানুল হক আর সিরাজুম মুনিরা।
তারপরে আমাদেরকে বলছে রিমন ওয়াহিদ, মানুষ এভাবেও নেশা করতে পারে, প্রচন্ড অবাক হয়েছে। দীপা লিখেছে চট্টগ্রাম থেকে। তারপরে অনি লিখেছে কোনাপাড়া থেকে। আকরাম সাহেবকে এখন খুব কাছ থেকে দেখতে ইচ্ছে করছে।
জাকির হোসেন লিখছে লাইক ইটস মাস্টারমাইন্ড। রিয়েল স্টর্ম লিখেছে আপু দেখো লাইক 600 প্লাস কমেন্ট 1600, ধন্যবাদ। আর যিনি লিখেছে আপু আমি অনেক নার্ভাস হয়েছি গল্পটা শুনে, কিন্তু আজকে অনেক অনেক ভেরি ভেরি নিচু, এই কি ভুলে আপনাদের থ্যাংকস কি বলে, সরি বলে তো ভি দেখতে হবে না, বি লিখতে হবে, আপনাদের থ্যাংকস জানাবো। যাই হোক, এনিওয়েজ যেরকমই লিখেছো পড়তে পেরেছি এটা সবচেয়ে বড় কথা, অনেক ধন্যবাদ। আপু এটা কি করে সম্ভব, মানুষের পক্ষে সবই সম্ভব, যেটা বলেছি যে নেশা কিন্তু খুবই জঘন্য জিনিস, মাদককে না বলবেন সব সময়, এবং অন্যদেরকেও অন্যরা যদি না বলতে পারে সে চেষ্টা করবেন, এটাই হচ্ছে আসল কথা। আমি আর বলবো যে মাদকের জন্য বা নেশার জন্য মানুষ অনেক নিচে নামতে পারে, লোভের জন্য মানুষ এরকম, এটাও তো এক ধরনের লোভ, এটাও লোভ।
মাদক গ্রহণ করার সাথে সাথে মানুষের স্বাভাবিক চিন্তা চেতনা এবং বিবেক বুদ্ধি সব লোভ পেয়ে যায়, তখন মানুষ এমন কিছু করতে পারে না যে সেটার কোনো উত্তর নেই। এবং টায়ার্ড ওয়ার্কার বলছে যে এটা তো প্রতিভা না, যখন কিছু করার থাকে না তখন শেষ অপশনটা ট্রাই করতে হয় এবং সেটা করেছে এই লোকটা। এবং আমরা বলবো যে এরকম যেন কাউকে আমরা না করতে শুনি।
আর লিখেছে ও মাই গড, এইটা আবার কি ধরনের নেশা রে বাবা, রিমিক্স সবুজ, সেটাই তো কথা যে ট্যারেন্টুলার একজন এক ধরনের মাকড়সা আছে, খুবই বিষাক্ত, যেটা একটা কামড়ে একদিন মানুষের মৃত্যু একেবারে নিশ্চিত। সেটার বিষ দিয়ে আমরা জানি যে ভেনম দিয়ে অর্থাৎ সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি হয়, নানা ধরনের ওষুধ, বিশেষ করে সিনথেটিক ওষুধ এটা দিয়ে তৈরি হয়, তো খুবই সামান্য পরিমাণ ব্যবহার করা হয় বিষ দিয়ে। তো
আবার এমনও আছে অনেকে যে একটু একটু করে সাপের বিষ নিতে নিতে সেটা এমন অনেক বেশি পরিমাণে নিতে পারে, সেটা তখন বডি এটাতে রেজিস্ট্যান্ট হয়ে যায়, তখন আপনার কোনো ক্ষতি হয় না।
সেটাই লিয়াকত কক্সবাজার থেকে আপু গল্পটা অনেক ছোট শর্ট তারপরও ভেরি নাইস। আর যেহেতু দুটো গল্প, দুটো গল্প যদি খুব দীর্ঘ হয় তখন কিন্তু কোনোটাই মনে রাখা যাবে না। আমার মনে হচ্ছে আমি চোখের সামনে প্রথম গল্পটাও দেখতে পাচ্ছি, এই গল্পটাও দেখতে পাচ্ছি, দুটো যদি খুব বড় হতো তাহলে কিন্তু একদম ভালো লাগতো।
এবং আরেকটা জিনিস বলতে চাই, যারা বলছিল যে দ্বিতীয় গল্পটা প্রথম গল্পটা সাথে সাথে যদি আমরা শুরু করে দিতাম তাহলে দুটো গুলিয়ে যেত, আমার মনে হয়।
অবশ্যই, আসুন আমরা সবাই নেশা থেকে বিরত থাকি, নেশা জীবনকে শেষ করে দেয়, লিখেছে ইমদাদুল হক মিজান, অনেক ধন্যবাদ। আর এমসি চন্দন লিখেছে অস্থির একটা গল্প, অনেক ধন্যবাদ। জুবায়ের ইস্তি লিখেছে দুটো স্টোরি ইজ ভেরি নাইস, কুয়াশা টিমকে থ্যাংকস, ভালো স্টোরি শোনানোর জন্য থ্যাংকস আপু। আর নিঃশব্দ নিস্তব্ধ আলী লিখেছে আপু এমন নেশার কথা আজকে প্রথম শুনলাম। আরিফুল ইসলাম অরিন লিখেছে থ্যাংকস ফর এভরিথিং, আই ওয়ান্ট মিস কুয়াশা নেক্সট টাইম, থ্যাংক ইউ। নাদিম পলাশ লিখেছে আকরাম গভীর জলের মাছ। রিয়েল স্টাম লিখেছে দুটা গল্পই চরম, অনেক ভুইয়া লিখেছে মেহবুব সাহেব গ্রেট ম্যান, ইমরান হোসেন লিখেছে অদ্ভুত, আর যিনি রব আবারও লিখেছে আপু কিভাবে এরা কিভাবে নেশা করতেন, আমরা তো বলেই দিয়েছি কিভাবে নেশা করতেন। ইমরান হোসেন ইমু বলেছে ও মাই গড, পেন দিয়ে মানুষ লিখে এখন দেখছি নেশাও করে মানুষ,
তার মানে এই না যে তোমরা এখন পেন দিয়ে নেশা করতেছো,
না 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 সেটা তো অবশ্যই না,
কখনোই না।
ও মাই গড লিখেছে রিয়াজুল করিম সানি, লিখেছে আজ দিন রাত
কেমন
নাম আপু আমার গাজ্রবঙ্গার ঘটনাটা ভালো লেগেছিল, সেরকম ঘটনা হলে ভালো হয়। আগামীতে আরো অনেক ঘটনা আসবে, সামনেই আমাদের খুব চমৎকার একটা ঘটনা শুনতে পাবে আগামী কুয়াশাতে। ধন্যবাদ তোমাকে। আশিক হোসেন লিখেছে, আপু আমাদের দেশে মেহবুব সাহেবের মতো মানুষ দরকার যারা আমাদের সমাজকে রক্ষা করতে পারবে। মেহবুব সাহেব সমাজকে রক্ষা করতে, তিনি আসলে ক্রাইম রিপোর্টার বা ক্রাইম নিয়ে কাজ করতেন, অবশ্যই দরকার এরকম মানুষ। কিন্তু আমরা নিজেরাও যদি চোখ কান খোলা রাখি, আমরা নিজেরাও কিন্তু এই জিনিসগুলো খুব সহজে বের করতে পারি এবং যে করছে তাকে সেখান থেকে বিরত রাখতে
পারি। নিজের নিজের জায়গা থেকে সচেতন থাকতে হবে,
দায়িত্ববোধ থাকতে হবে। অদ্ভুত নেশা প্রথম শুনলাম আপু, জুবাইর লিখেছে। আর
আমরা একটু অন্যরকম একটা প্রশ্ন, শারমিন, অর্থহীন তুষার হাটহাজারি থেকে এই অনুষ্ঠানটার নাম কুয়াশা কেন দেওয়া হয়েছে?
এটা আসলে যেহেতু কুয়াশা মানে হচ্ছে ধোঁয়াশে ব্যাপার থাকে, কুয়াশার ওই পারে কি ওই পাশে কি আছে, আমরা যখন কুয়াশা পড়ে আমরা কি দেখতে পাই না, মিস্ট, আসলে মিস্ট থেকে মিস্ট্রি, সে কারণেই কুয়াশার নামটা দেওয়া হয়েছে। এবং কুয়াশার নামটা করেছেন আমাদের স্টেশন হেড আমিনা। আর এবিসি রেডিওর প্রতিটি প্রোগ্রাম আমি শুনি, বাট কুয়াশা প্রোগ্রাম বেশি ভালো লাগে। থ্যাংকস ফর এরকম প্রোগ্রামের জন্য লিখেছে প্রদীপ বর্মন। আবদুল্লাহ আল মেহরাজ লিখেছেন, ওয়াও জোস, আমিও খেতে চাই জাস্ট একবার। না, একদম না, এটা কিন্তু কোনো ইন্সপায়ার করার মতন কোনো বিষয় না। আমাদের এখানে অনেক ধরনের আয়োজন হয়, অনেক আর আমাদের যে শোগুলি আছে, অনেক ধরনের মানুষের জীবনের অনেক ধরনের ঘটনা আমরা শুনি, যেগুলি খুবই দুঃখজনক এবং যেগুলো অনেক অপরাধমূলক কাহিনী আমরা শুনি, তার মানে এই না যে আমাকে সেই জিনিসটা করতে হবে।
এবং আমরা একটা জিনিস মনে করে দিতে চাই যে এই গল্প কিংবা এই ঘটনা, এই কাহিনীগুলো প্রচার করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে এগুলো থেকে বিরত থাকার একটা আহ্বান জানানো, কখনোই সেগুলোতে অনুপ্রাণিত করা নয়।
আনোয়ার হোসেন লিখেছে, দারুণ সাউন্ড এন্ড গল্পটা, অনেক ধন্যবাদ। তহিদুল ইসলাম তহিদ লিখেছে, থ্যাংকস কুয়াশা টিম। ইমরান লিখেছে, চরম গল্প শুনে আমি শকড। কাল্পনিক তামিম লিখেছে, আমার এখন থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারছি না, বাট আমার খুবই ইচ্ছা আপনার সাথে ফ্রেন্ডশিপ করার, প্লিজ অ্যাড মি। তুমি আমার ফ্যান পেজে ইতিমধ্যে আছো, সুতরাং নতুন করে অ্যাড করার কিছুই নেই, তুমি আমার সাথেই আছো। সবচেয়ে মোস্তফা আবুল হাসনাত লিখেছেন, চরম হয়েছে ভূতি চরম কাহিনীটা একটু লম্বা হলে ভালো হতো। সব কাহিনী লম্বা হতে, আগের গল্পটা একটু বড়, বেশ বড় ছিল, এটা একটু ছোটটা, যতটুকু ঠিক ততটুকুই। আমরা কি সবসময় এই উপন্যাস পড়ি, ছোট গল্প পড়ি না? ছোট গল্পে কি রহস্য থাকে না? আমি জানি না কুয়াশা টিম বা আমি কতটা সার্থক। আমি এ পর্যন্ত কুয়াশার যে পরিমাণ SMS পাই, এত অল্প শর্ট টাইমে, 2 থেকে 2.5 মাস হচ্ছে কুয়াশা চলছে, এত ভালো রেসপন্স। আমি অন্য আরো অনেক আয়োজন করছি, আমি অনেক পরে পেয়েছি, এত শর্ট টাইম পাইনি।
যখন দেখি কুয়াশা,
ও মাই গড, এইটা আবার কি ধরনের নেশা রে বাবা। আচ্ছা, এটা অনেক অনেকে লিখেছেন। বিক্রমপুর বয়শুভ লিখেছে, অবাক হয়ে গেলাম দুটো গল্পে, অনেক ধন্যবাদ, অসম স্টোরি, থ্যাংক শারমিন আপু এন্ড রতি আপু। তহিদুল আলম লিখেছেন, বলতে এখান থেকে পড়ো, আমি প্রচুর বের করতে হচ্ছে।
লিখেছে আমাদেরকে চট্টগ্রাম থেকে, শুভ, শারমিনাপুর গল্প বলার ধরনটা সুপার, মাইন্ড ব্লোয়িং, এক কথায় অসাধারণ, এবং কুয়াশা টিমকে ধন্যবাদ জানিয়েছে। নাফিস লিখেছে, বাসাবো থেকে, লেটারটা থেকে রস কালেক্ট করতে না আকরাম সাহেব, কজ লেটারের পেপারটা ট্যারান্টুলা স্পাইডারের সুতা থেকে। না, গল্প শেষ হয়ে গেছে নাফিস, এবং আমরা উত্তর দিয়ে দিয়েছি কিভাবে আকরাম সাহেব নেশা করতেন। এই উত্তরটা তুমি যদি মিস করে যাও তাহলে পাবে বিসি রেডিও BD.FM, সেখানে থেকে সংগ্রহশালা বলে একটা ব্যাপার আছে, সেখানে খুব জলদি আপলোড করে দেওয়া হবে।
আরো একটা খবর জানাতে চাচ্ছি বন্ধুদেরকে, অনেকেই আমাদেরকে গল্প লিখে পাঠাচ্ছেন, স্ক্রিপ্ট পাঠাচ্ছেন, কেউ সরাসরি যোগাযোগ করছেন। তো যারা যারা আমাদেরকে স্ক্রিপ্ট পাঠাতে চায়, রহস্যের স্ক্রিপ্ট বা কোনো সত্যি ঘটনাও হতে পারে, ফিকশনও হতে পারে, নিজের লেখা হতে পারে, বা আমাদেরকে কোনো যদি জানাতে পারে কোনো গল্পের কথা বা কোনো লেখকের কথা আমরা খোঁজ নিতে পারি, সেটা পাঠাতে হবে যে ঠিকানায়
কুয়াশা FM 8920, KUASHA FM 8920,
@gmail.com এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। এখানে এসে পৌঁছানোর ঠিকানা হচ্ছে বিসি রেডিও 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, তৃতীয় তলা, কমন বাজার, ঢাকা।
এবং আমরা যেদিন যে বন্ধুর স্ক্রিন বা গল্প আমরা সম্প্রচার করব তার নাম অবশ্যই বলে দেওয়া হবে। আর
সত্য ঘটনা পাঠানোর ক্ষেত্রে আমাদের কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো মেনটেন করতে হবে, সেগুলো একটু মনে করিয়ে দিই। যদি কোনো সত্য রহস্য ঘটনা থাকে আমরা সেটা জানিয়ে দিচ্ছি, যে চলমান কোনো কেস মানে যে কেসটা এখনো চলছে সলভ না কিংবা ক্লোজ না সেরকম কোনো কেস আমরা প্রচার করব না, রাজনৈতিক কোনো ব্যাপার স্যাপারে আমরা সেগুলো প্রচার করব না, কোনো অপরাধ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন সত্যি কোনো ঘটনা আপনারা আমাদেরকে পাঠাবেন তখন অবশ্যই সেটার যথোপযুক্ত প্রমাণ সহকারে আমাদের সাথে যোগাযোগ করবেন।
একদম সঠিক। আর আরেকটা কথা বলছি, অনেকেই ফ্যান পেজ আছে সেখানে ফুলের ছবি, আপনার নিজের ছবি বা আপনার অনেক কিছু আপনি লিখে পাঠাতে পারেন, কিন্তু ইমেল অ্যাড্রেসে খুব ভালো লাগে, অবশ্যই ভালো লাগে পড়তে, সেটা কিন্তু শুধুমাত্র গল্প পাঠাবার ক্ষেত্রে, সেটার জন্য আমরা এই অ্যাড্রেসটা খুলেছি। সেখানে আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ কেমন লাগছে বলছেন, সেটা আপনি ফ্যান পেজের মাধ্যমে এবিসি ফ্যান পেজে বা আমার ফ্যান পেজে আর অনুষ্ঠান চলাকালীন জানাতে পারেন, সেটা না করলে মনে হয় ভালো হয়।
আর বলছে আমাদেরকে একটা বন্ধু, দুষ্ট দুশ্চরিত্র লোকটাকে আবার সাহেব সাহেব বলে সম্বোধন করছো কেন তোমরা?
আসলে ওরকম ভাবে লেখা ছিল,
বয়স্ক লোক তো,
বয়স্ক লোক, আর তাছাড়া তার তো সেটা একজন ভদ্রলোক, বাইরের মানুষ তো তাই জানে, যার যদিও সে লম্পট চরিত্রের দুশ্চরিত্রের লোক ছিলেন,
ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন আমরা তো অফিসিয়ালি হোক একটা সম্মান তো তাকে দিতেই হয়, কি বলো?
আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন,
সেটাই। আমাদেরকে বলছে যে খামের মধ্যে রহস্য ছিল তার নিজ ধারণা, এবং তবে মেহবুব সাহেবকে ধন্যবাদ জানিয়েছে রহস্য উদ্ঘাটন করার জন্য। নেহা বলছে তার বয়স 15, আমাদের নতুন বন্ধু, প্রথম আমাদের শুনছে এবং পরের গল্পটা তার কাছে অসম লেগেছে।
অনেক ধন্যবাদ। রোগ ডিক্টেটর লিখেছে, রোজ না রোগ, রোগ ডিক্টেটর, একটাই কথা অসাধারণ লিখেছে জাকির হোসেন আপু, একটা খুনের স্টোরি ছিল না চীনে নাকি জাপানে, আর ওই স্টোরিটার নামটা তোমার আমাকে বলবেন প্লিজ, আমি পড়তে চাই ওই মার্ডার স্টোরিটা। জাকির হোসেন আমি আপনাকে আপনি আমার ইনবক্সে লিখেন, আমি সেখানে পাঠিয়ে দেবো, কারণ এটা খুব বিভৎস একটি মার্ডার কেস, যেটা আমি নিজেও মনে করতে চাই না এই মুহূর্তে, এবং আপনি ইন্টারনেটে সার্চ দিলে আপনি আমার আমার হেল্পের দরকার নেই, আপনি জাপানের যত মার্ডার হয়েছে মানে এই পর্যন্ত খুবই সেন্সুয়াস এবং খুবই কি বলে এটাকে পপুলারও না, খুব বেশি সাড়া জাগিয়েছে যেগুলো, সেখান থেকে আপনি বের করতে পারবেন, যতটা আমার হ্যাঁ আমার আমার হেল্পের হয়তো খুব একটা প্রয়োজন হবে না। আর নেক্সট আরো একটা সুন্দর গল্প নিয়ে এসেও লিখেছে আরিয়ান সানি, নিস্তব্ধ আলী লিখেছেন, লোকটি এত চালাক যে সবার সামনে নেশা করে বাট কেউ বুঝতেই পারে না যে, কিন্তু তারা বুঝলো কিভাবে এতক্ষণ পরে প্রশ্ন, তারা আপনি মাঝে মাঝে কোথাও গেছিলেন
ডাউনলোড ডাউনলোড,
হ্যাঁ চরম একটা স্টোরি, স্পাইডার জুস, নাইস টেকনিক, রকিব বিন নূর মোহাম্মদ,
জঘন্য টেকনিক।
আরমান হোসেন লিখেছেন, আচ্ছা আরমান হোসেন, এটি শারমিন আপু শেষের সময় আরো অনেকক্ষণ আছে এই এই ফাঁকে আর একটা গল্প শোনালে মন্দ হবে না, আর কত গল্প বলবো তাহলে তো শেষ হবে না,
একটা জায়গায় দুটো দিলাম এখন
তারপর হচ্ছে আরেকটা, তাহলে এরকম করতে বাই ওয়ান গেট টু ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, সুন্দর মানে
হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি করতে ব্যবহার করা হয়, ধন্যবাদ তথ্যের জন্য। লিখেছি আমাদেরকে গ্লেক্সানিয়া, আরমান সাহেবকে সরাসরি দেখতেছে, আকরাম সাহেবকে,
এটা তো গল্প, আকরাম সাহেবকে তৈরি করে নিয়ে আসতে হবে তাহলে। আর আপু আর যে নীরব, যে নীরবকে ব্লক, আচ্ছা এটা অন্য প্রসঙ্গে চলে গেলাম। আর শুভ হাসান জয় লিখেছে পুরাই বজব। অসিত দত্ত লিখেছে প্রথম স্টোরিটা সলভ করতে পেরেছিলাম, বাট সেকেন্ডটা এত জোস যে পুরোই মাথার উপর দিয়ে গেল। আমি বলেছিলাম যে প্রথমটা যে শুনেছি, প্রথমটা তো অনেকে কিছুটা প্রেডিক্ট করতে পারবে, কিন্তু সেকেন্ডটা প্রেডিক্ট কেউ করতে পারবে না, ধারণাই নেই। আমি নিজেও পারিনি, আমি যখন পড়ছিলাম গল্পটা
একদম শেষ পর্যন্ত গিয়ে। তার পাশে আশফাক আজিজ বলছে অসাধারণ, এসএইচ সজল বলছে কোয়াশিজ দ্য বেস্ট অ্যামং একদম প্রোগ্রাম, ধন্যবাদ। নাসিব সেজান ধন্যবাদ জানিয়েছে। তারপরে কুয়াশা কোথা থেকে ডাউনলোড করতে পারবে জানতে চাই নোমান বিন কালাম, এবিসি রেডিও bd.fm এই ঠিকানায় গিয়ে সংগ্রহশালা বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে ডাউনলোড করা যায়।
আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্তই আমাদের কথা থাকুক রাখি, তারপরে আমরা বাড়ি চলে যাই। আর পরপর দুটো গল্প শুনালাম, রহস্যের গল্প। আমি শুরুর দিকেই বলেছিলাম অনেকেই ধারণা করেছিলেন যে কুয়াশা মানি হচ্ছে মার্ডার কেস বা সত্যি, তা কিন্তু নয় একেবারেই। কুয়াশায় কখনো ভৌতিক কিছু থাকতে পারে, আদিভৌতিক কিছু থাকতে পারে, তারপরে ফিকশন থাকতে পারে, তারপর রহস্যের গল্প থাকতে পারে, সত্যি খুনের কাহিনী থাকতে পারে,
মীমাংসিত
মীমাংসিত, আর সেটাই হচ্ছে কুয়াশার আসল মজা। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, ভয় পাবেন না, আর এবিসির সঙ্গেই থাকবেন। আজকের মতো আমি শারমিন
এবং আমি ব্রতি,
আমরা বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.